Entertainment is a must. Shunun Shadhin Podcast.
Abbu, otho na. Are otho na.
Hey, bolo. Ki hoyeche?
Aaj to shombar. Golpo shunbo na.
Oh, hey. Tai to. 11ta beje giyeche. Cholo, shune ashi. Shadhin Music e. Bhut golpo.
Bhoy babu to. আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
বাবু তো
আমরা গল্প শুনতে সবাই পছন্দ করি, তাই না? আর তা যদি হয় ভূতের গল্প, তাহলে তো কথাই নেই। একজন মানুষ ভূতে বিশ্বাস করুক বা নাই করুক, ভূতের গল্পের আসর সামনে পেলে তা উপেক্ষা করতে প্রয়োজন অদম্য ইচ্ছে শক্তির। আমাদের এই যে উপমহাদেশের ভূত প্রেত সম্বন্ধেও যে ব্যাপারগুলো আছে না, এগুলো কিন্তু আমার মতে পৃথিবীর অন্যান্য যে অঞ্চলসমূহ রয়েছে সেই সব অঞ্চলের ভৌতিকতার চেয়ে ঢের বেশি ভীতিকর। ইউরোপীয় ভূতের গল্পগুলোতে কিছু ভেরিয়েশন ছাড়া আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো হয় ভ্যাম্পায়ার, ওয়্যারউলফ, পজেশন মিস্ট্রি, এক্সেট্রা এক্সেট্রা। হ্যাঁ, এগুলো পড়ার বা শোনার ক্ষেত্রে এগুলোও কিন্তু উপভোগ্য, কিন্তু আমাদের যে ধরনগুলো সেইগুলোর সাথে না, ভয়ের প্রতিযোগিতায় আমাদেরকে টেক্কা দেওয়া দুষ্কর। আমাদের রয়েছে ভৌতিকতার অসংখ্য ভেরিয়েশন। আসসালামু আলাইকুম, আমি রাহাত জুবায়ের। সোমবার রাত ঠিক 11টায় চলে এলাম ভূত গল্প নিয়ে। আজ ভূত গল্পের 88তম এপিসোড প্রচারিত হতে যাচ্ছে। ঈদের খুব কাছেই কিন্তু চলে এসেছি আমরা, সেক্ষেত্রে ঈদের আগে এটাই আমাদের শেষ্য। সবাই সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোডটি শুরু করতে চাই। তো যাই হোক, একটু আগে যেটা বলছিলাম, আমাদের এই যে পৃথিবীব্যাপী ভয়ের যে এত এত বৈচিত্র্য, এগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াসই থাকবে ভূত গল্পের। আশা করব আপনারা, হ্যাঁ আপনারাও আমাদের সাথে একাত্মতা পোষণ করতে পারেন। আপনারাও জানিয়ে দিন আমাদেরকে আপনার ভয় পাওয়ার সেই গল্পটি। আমাদের সাথে যোগাযোগ করার জন্য ইমেল করুন bhutgalposhow@gmail.com। এই অ্যাড্রেসে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাই বরাবরের মতো, উইচ ইজ 01730178995। এছাড়াও আপনি ফলো করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ, উইচ ইজ www.facebook.com/bhutgalpo.sadhin। তো চলুন আর দেরি না করে শুনে আসি ঈদের আগে আমাদের লাস্ট শো, তার প্রথম ভৌতিক উপাখ্যানটি। আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলি একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায়। ওই একটা ঘটনা আমার জীবনকে সম্পূর্ণ এলোমেলো করে দেয়। আমি আমার স্বাভাবিক জীবন এবং পরিবার থেকে অনেক দূরে চলে যাই। জানতে চান আমার সাথে কি হয়েছিল? আমি বলবো। প্রিয় শ্রোতা, খুব শীঘ্রই ভূত গল্পে আসতে চলেছে ভয়ঙ্কর, হাড় হিম করা গায়ে কাটা দেওয়ার মতো রহস্যময় এক নতুন সিরিজ, সাইলেন্ট। এই সিরিজটায় পাবে নতুনত্ব ও গায়ে শিহরণ জাগানো ভয়ানক সব মুহূর্ত, তাই ভূত গল্পের সাথেই থাকুন।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
এটা একটা জিনের চোখ, বাবার কথা শুনে চমকে উঠল আজাদুল মিয়া। থতমত খেয়ে বলল, কি ওটা? জিনের চোখ, কোনো সন্দেহই নেই। এখন তোর ছেলেকে এবং আমার বংশের একমাত্র প্রদীপকে রক্ষা করার এটাই উপায়। কিন্তু বাবার কথায় কিছুতেই ভরসা পেল না আজাদুল মিয়া। তার পিতা মখলেসুর রহমান, তিনি একজন কবিরাজ। আজাদুল মিয়ার চার দিনের ছেলেকে বাঁচানোর জন্য এটাই নাকি একমাত্র উপায়। ভাবতেই সারা শরীর হিম হয়ে গেল আজাদুল মিয়ার। কিন্তু সে কখনোই তার বাবার বিরুদ্ধে যেতে পারবে না, তাই সবকিছু চুপচাপ মেনে নিল। চলুন কয়েকদিন আগে থেকে ঘুরে আসি। ঝালকাঠির নলছিটি এলাকার একজন কবিরাজ মোখলেসুর রহমান, তিনি বিভিন্ন রোগের ঔষধ তৈরি করা সহ জিন ও অশরীরীদের নিয়ে ঘাটাঘাটি করেন। তার একটি ছেলে আজাদুল মিয়া। আজাদুল মিয়ার বিয়ে হয়েছে অনেক দিন হল, কিন্তু তার কোনো সন্তান হচ্ছিল না। অবশেষে অনেক চেষ্টা ও কবিরাজি করে তার স্ত্রী আসমা গর্ভবতী হয়, আর কয়েকদিনের মধ্যেই তার ঘরে প্রদীপ চলে উঠবে। তাই মখলেসুর রহমান খুব খুশি। মখলেসুর রহমানের স্ত্রী গত হয়েছে 10 বছর হবে। সেদিন সন্ধ্যার পর মখলেসুর রহমান বাড়ির সামনে আঙিনায় বসে আছে। গ্রামের মতো পরিবেশ হওয়ায় সন্ধ্যার পর পুরো এলাকা নির্জন হয়ে যায়। দূরে একটা চায়ের দোকান রয়েছে, সেখানে সবাই রাত 9টা-10টা পর্যন্ত আড্ডা দেয়। বাড়ির সামনের আঙিনায় মখলেসুর রহমানের বসার একটা জায়গা আছে। সে প্রতিদিন সন্ধ্যার পর এখানে একা চোখ বন্ধ করে বসে থাকে। সেদিনও বসেছিল। হঠাৎ একটা দমকা হাওয়ায় তার পুরো শরীর শিরশির করে উঠল, গায়ের লোম খাড়া হয়ে গেল তার। মখলেসুর রহমান চোখ খুলে কিছু দেখতে পেলেন না, বিরক্ত হয়ে আবার চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পর আবার দমকা হাওয়ায় তার পুরো শরীর শিরশির করে উঠল। তিনি এবার রেগে গিয়ে বাতাসে একটা ধুলোর মতো কিছু ছড়িয়ে দিলেন, আর সাথে সাথে ভয়ঙ্কর একটা ছায়া চিৎকার শুরু করে। আকাশে ছায়াটা ভাসছে আর চিৎকার করছে, খুব বিস্তৃত আর চিৎকার। পুরো এলাকা একটা দুর্গন্ধে ভরে গেল। মখলেসুর রহমানের কাছে একটা বদ জিন এসেছিল, সেই জিনের চোখ নষ্ট করে দিয়েছে, তাই জিনটা চিৎকার করতে করতে চলে যায়। মখলেসুর রহমান ওই রাতেই ঘুমোচ্ছিলেন। বাড়িতে মোট 3টি রুম রয়েছে, মাটির বাড়ি, তাই সব সময় ঠান্ডা থাকে। কিন্তু মাঝরাতে হঠাৎ তার পা পাতার দিক থেকে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যেতে লাগলো। কিন্তু মখলেসুর রহমান গভীর ঘুমে আচ্ছন্ন, সে কিছুই টের পেল না। কিছুক্ষণ পর সে পাশ ফিরে শুল। তার পায়ের পাতায় সেই ঠান্ডা অনুভূতি আস্তে আস্তে পায়ের গিরা পেরিয়ে হাঁটুর দিকে আসতে লাগলো। মখলেসুর রহমানের পরনে লুঙ্গি আর ফতুয়া ছিল। তার লুঙ্গি আস্তে আস্তে হাঁটুর উপরে উঠে গেল। সে গভীর ঘুমে আচ্ছন্ন থাকলেও বেশ বুঝতে পারছে যে তার কোমরের নিচ পর্যন্ত অবশ হয়ে আসছে। মখলেসুর রহমান লাফিয়ে উঠে পড়ল, আর সাথে সাথে একটা কালো ধোঁয়া তাকে ঘিরে ফেলল। ধোঁয়াটা খুব বিশ্রী দুর্গন্ধযুক্ত ছিল। ঠিক সন্ধ্যার পর ওই জিনের চোখ নষ্ট করে দেওয়ার পর যেমন গন্ধ হয়েছিল, ঠিক তেমন। মফলেসুর রহমান কিছু বুঝে ওঠার আগেই একটা ভয়ঙ্কর গলা তার কানের কাছে এসে বলল, তুই আমার ছেলের চোখ নষ্ট করেছিস, তোর ছেলের সন্তানকে আমি বাঁচতে দিব না। মফলেসুর রহমান তাড়াতাড়ি খাটের উপর থেকে নামতেই ঘর আবার আগের মতো হয়ে গেল। সেই ঘটনার পর কেটে গেছে বেশ কিছুদিন, তেমন আর কোনো সমস্যা হয়নি। আজাদুল মিয়া তার ছেলের নাম রাখল তোফাজ্জল। মোখলেসুর রহমান সব কিছু ঠিকঠাক আছে ভেবে কয়েকদিনের জন্য বাড়ির বাহিরে একটা সফরে বেরিয়ে গেলেন। কিন্তু সেই রাতে হঠাৎ তোফাজ্জলের শরীর খুব খারাপ হতে শুরু করে। ছোট ছেলে শুধু কান্না করতে থাকে। এক সময় হঠাৎ তোফাজ্জলের শরীর নীল হয়ে আসে। আজাদুল মিয়া খুব ভয় পেয়ে যায়। তার স্ত্রী সমানে কেঁদেই চলেছে। আজাদুল মিয়া কি করবে ভেবে কিছুই পাচ্ছে না। তার বাবাও এই সময় বাড়িতে নেই। তিনি থাকলে ঠিকই একটা না একটা ব্যবস্থা হতো। অবশেষে কোনো উপায় না পেয়ে আজাদুল মিয়া গ্রামের মসজিদে গেল। রাতের বেলা মসজিদ খোলা ছিল। আজাদুল মিয়া মসজিদে বসে বসে কাঁদতে লাগলো। মসজিদে আর কেউ নেই। অন্ধকার, চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না। মসজিদ থেকে শুধু একজনের কান্নার আওয়াজ দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ছে। লোকালয় থেকে মসজিদটা বেশ কিছু দূরে, তাই তার কান্নার আওয়াজ লোকালয় অবধি পৌঁছাবে না। রাতের তখন আনুমানিক 3টে বেজে গেছে। মসজিদের বাহিরে হঠাৎ একটা আওয়াজ হলো। মনে হয় আকাশ থেকে ভারী কিছু একটা মাটিতে পড়েছে। আজাদুল মিয়া তখন কেঁদেই যাচ্ছে। সে শব্দটা শুনে ভয় পায়। এখানে এই সময় কে আসবে? ভয়ে ভয়ে আজাদুল মিয়া মসজিদের বারান্দায় আসে, কিন্তু বাহিরে কিছুই দেখতে পায় না। তার বুকের ভিতর ধুকধাক করছে, তবুও সে ভয় নিয়ন্ত্রণ করে আর একটু বাহিরে আসলো। আর ঠিক তখনই একটা সাদা জুব্বা পরা লোক তাকে সালাম দেয়। আকস্মিক ঘটনায় আজাদুল মিয়া ভেপাচাকা খেয়ে গেল। কোনো মতে সে সালামের উত্তর দেয় আর বলে, কে আপনি? আমি একজন আল্লাহর গোলাম, এই পাশেই থাকি। হঠাৎ ঘুম ভেঙে গেল, তোমার কান্না শুনতে পেয়ে আসলাম। এখন বলো যে তুমি কেন কাঁদছ? আজাদুল মিয়া কিছু বলল না। লোকটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বলল, আমার ছেলের খুব কঠিন রোগ হয়েছে, তাকে বাঁচানোর কোনো পথ না পেয়ে এখানে এসেছি। সকল পথ যেখানে বন্ধ সেখানে আমার মালিকের পথ সব সময় খোলা। কোনো চিন্তা নেই, বাসায় ফিরে যাও, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আজাদুল মিয়া লোকটার কথা কিছুই বুঝতে পারল না, কিন্তু উনি বয়োজ্যেষ্ঠ, তাই ওনার কথা অমান্য করা ঠিক হবে না। আজাদুল মিয়া বাড়ির দিকে হাঁটা শুরু করল, আর লোকটা মসজিদের ভিতরে ঢুকে গেল। আজাদুল মিয়া বাড়ি এসে দেখে যে তার স্ত্রী ঘুমিয়েই কাদা, আর এদিকে তোফাজ্জল চোখ মেলে এদিক ওদিক দেখছে আর নিজে নিজেই খেলা করছে। এটা দেখে আজাদুল মিয়া যেন হাঁফ ছেড়ে বাঁচল। বেশ কিছুক্ষণ পার হয়ে গেল, কিন্তু মোখলেসুর রহমানের কোনো খবর নেই। এতদিনে তার ফিরে আসার কথা, কিন্তু তিনি ফিরে আসেননি। আজাদুল মিয়া বেশ চিন্তায় পড়ে গেল। তিনি সফরে কোথায় কোথায় গিয়েছিলেন সব জায়গায় খবর নেয় আজাদুল মিয়া, কিন্তু সবাই বলে যে সে নাকি অনেক আগেই বাড়ি ফিরে যাবে বলে বেরিয়েছে। আজাদুল মিয়া খুব ক্লান্ত হয়ে রাতে বিছানায় ওঠে আর সাথে সাথে ঘুমিয়ে পড়ে। গভীর ঘুমের মধ্যে হঠাৎ তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, গলা শুকিয়ে যায়। সে চোখ খুলে উঠে দেখে যে সে একটা জঙ্গলে শুয়ে রয়েছে। চারপাশে ঘুটঘুটে কালো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ মোখলেসুর রহমান তাকে ডাক দেয়। সে বলে, বাবা কোথায় আপনি? মোখলেসুর রহমান বললেন, আমায় আর খুঁজে লাভ নেই, আমি আর কোনোদিনই ফিরে আসব না। কেন বাবা, কি হয়েছে আপনার? আমার কিছুই হয়নি। তাহলে বাবা? আর কোনো উত্তর আসে না। হঠাৎ আজাদুল মিয়ার মাথা ঘুরে উঠল, সে ওখানেই জ্ঞান হারালো। সকালে নিজের বিছানায় ঘুম ভাঙল তার। পুরো বিষয়টা যে স্বপ্ন ছিল সেটা বুঝতে আজাদুল মিয়ার অনেক সময় লাগলো, কিন্তু বোঝার সাথে সাথে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। মসজিদের ইমাম সাহেব ভালো স্বপ্নের ব্যাখ্যা দিতে জানেন, তার কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জেনে নিতে হবে। মসজিদের ইমাম মসজিদে বসেছিলেন, আজাদুল মিয়া যেতেই তিনি বললেন, আরে আজাদুল জে, বলো কি খবর? হুজুর, আমি একটা স্বপ্নের মানে জানতে চাই। তা বলো দেখি তোমার স্বপ্ন কি? আজাদুল মিয়া তার স্বপ্নের কথা পুরো বলল। সব শুনে ইমাম সাহেব চমকে উঠলেন আর বললেন, তোমার বাবা আর বেঁচে নেই আজাদুল? ইমাম সাহেবের কথা শুনে আজাদুল মিয়ার মাথায় বাজ পড়ল। সে বলল, মানে? মানে তোমার বাবার হয়তো জিনাদের সাথে কোনো চুক্তি হয়েছে, তোমার ছেলেকে ওরা সুস্থ করেছে আর বিনিময়ে তোমার বাবাকে নিয়ে মেরে ফেলেছে। আজাদুল মিয়া মাথায় হাত দিল। তোফাজুলের বয়স 3 বছর, হাঁটাচলা করতে পারে। একদিন আজাদুল মিয়া আর তার স্ত্রী তাদের ছেলেকে নিয়ে রাতে ঘুমিয়েছে। মাঝরাতে হঠাৎ আজাদুল মিয়ার স্ত্রীর ঘুম ভেঙে গেল। সে উঠে দেখে যে তোফাজল উঠে বসে আছে। তোফাজলের চোখ রক্তের মতো লাল। তোফাজলের মা খুব ভয় পেয়ে যায় আর সে আজাদুল মিয়াকে ডাক দেয়। আজাদুল মিয়া উঠে দেখে যে ছেলের অবস্থা খুব ভয়ঙ্কর, কি করবে কিছুই মাথায় আসছে না। পরদিন সকালে আজাদুল মিয়া গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেব তার কথা শুনে বললেন, এই ব্যাপারে আমার ওস্তাদের কাছে সাহায্য চাইতে পারি। আপনার ওস্তাদ কোথায় থাকে? পাশের 3 গ্রাম পরে। আমি আজই সেখানে যাচ্ছি। ঠিক আছে, আমার কথা বললে উনি তোমার কথা শুনবেন, আর উনাকে আমার সালাম পৌঁছে দিও। ঠিক আছে হুজুর সাহেব। আজাদুল মিয়া সাথে সাথে বেরিয়ে গেল। পাশের 3 গ্রামের পর বড় হুজুরের বাড়ি। সেখানে পৌঁছে বড় হুজুরের সাথে কথা বলে আজাদুল জানতে পারে যে তার ছেলের উপর কেউ কালো জাদু করেছে। কিন্তু সেটা কিভাবে হয়? এতটুকু একটা ছেলের উপর কে কালো জাদু করবে? করে লাভই বা কি? আজাদুল মিয়া জানতে চাইল। এবার আমি কি করব বড় হুজুর? শুনো, তোমার ঘরে খাটের নিচে আগে দেখো, ওখানে নিশ্চিত কোনো অশুভ এবং ক্ষতিকর কিছু বস্তু রয়েছে। ওগুলো আগে আগুন দিয়ে পুড়িয়ে ফেলো, তারপর আমি একটা তাবিজ দিব, ওটা তোমার ছেলেকে পরিয়ে দিবে। ঠিক আছে বড় হুজুর সাহেব, আমি কি এখন চলে যাব? হ্যাঁ, তুমি এখন যাও। আজাদুল মিয়া বাড়ি ফিরে এলো। এসে দেখে তার স্ত্রী কান্না করছে। সেই স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলল, তোফাজলের কিছুই হবে না। আজাদুল মিয়া ঘরের ভিতরে গেল। তোফাজল খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আজাদুল মিয়া পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে ফেলল, কিন্তু কিছুই পেল না। অবশেষে খাটের নিচে কিছু একটা দেখতে পেল। লাইট দিয়ে ভালো করে দেখে যে ওখানে একটা পুতুল, কিছু মুরগির পালক এবং একটা শুকিয়ে যাওয়া কবুতরের মরা শরীর। আজাদুল মিয়ার সারা শরীর শিরশির করে উঠল। সে তাড়াতাড়ি ওগুলো বের করে এনে বাহিরে আগুন জ্বালিয়ে দেয়। আর তার স্ত্রী কিছুই বুঝতে পারে না, কিন্তু দেখতে থাকে যে আগুন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। পরবর্তীতে আজাদুল মিয়া তার স্ত্রীকে সব কথা বললে তার স্ত্রীর চোখ কপালে উঠে যায়। আজাদুল মিয়া পরদিন আবার বড় হুজুরের কাছে গেল আর বড় হুজুর তাকে একটা তাবিজ দিল। এই তাবিজ যেন সে কোনো মতেই না খোলে। ঠিক আছে বড় হুজুর। আজাদুল মিয়া এসে তোফাজলের গলায় তাবিজ বেঁধে দেয়। তারপর কেটে গেল 20 বছর। তোফাজলের বয়স এখন 21 বছর। সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। পড়াশোনা আর বন্ধু বান্ধব নিয়ে বেশ ভালোই কাটছে। হঠাৎ একদিন তার বন্ধু রাকিব এবং শফিক তার সাথে মিলে পাশের নদীর পাড়ে গিয়ে বসবে বলে ঠিক করে। বসবে কিন্তু দিনে না, রাতের বেলা। রাতের বেলা নাকি নদীর পরিবেশ খুব সুন্দর হয়। যেহেতু ব্যস্ত এলাকা, তাই খুব একটা ভয়ের কিছু নেই। সেদিন রাতে তোফাজল, রাকিব এবং শফিক মাঝরাতের দিকে নদীর পাড়ে এসে বসল। খুব সুন্দর একটা পরিবেশ, চারিদিকে শুনশান নীরবতা বিরাজ করছে। সেদিন রাতে তোফাজল, রাকিব এবং শফিক মাঝরাতের দিকে নদীর পাড়ে এসে বসল। খুব সুন্দর একটা পরিবেশ। তাদের প্ল্যান, তারা আগুন জ্বালিয়ে সেখানে মাছ মাংস পুড়িয়ে খাবে আর সারা রাত বসে আড্ডা দিবে। সবকিছু প্ল্যান অনুযায়ী চলছিল। তো হঠাৎ শফিক শরীফ লক্ষ্য করল যে নদীর পার থেকে কিছুটা দূরে একটা কাঁঠাল গাছের কাছে অদ্ভুত কিছু, মনে হয় কেউ গাছ থেকে লাফ দিচ্ছে, আবার লাফিয়া গাছে উঠছে, তারপর আবার লাফ দিচ্ছে, এভাবেই চলছে। শরীফ যথেষ্ট সাহসী গোছের লোক, সে অন্ধকারের মধ্যে প্রথমে চোখের ভুল মনে করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার নজর বারবার ওই গাছের দিকে যাচ্ছে আর সে বারবার একই জিনিস দেখছে, এটা চোখের ভুল হতে পারে না। শরীফ তোফাজ্জল আর রাকিবকে বিষয়টা জানায়, কিন্তু রাকিব আর তোফাজ্জল সেখানে কিছুই দেখতে পাচ্ছে না, তাদের মতে ওখানে সেরকম কিছুই হচ্ছে না। শরীফ বলল, তোরা কি সত্যি দেখতে পাচ্ছিস না? না, দাঁড়া একটু, আমি গাছের কাছে গিয়ে তোদের দেখিয়ে দিচ্ছি। এই একদম না, একা অত দূরে যাওয়ার কোনো কারণ নাই, তুই বসে বসে মাছ খা, প্রায় হয়ে এসেছে, কিচ্ছু হবে না, দাঁড়া। শরীফ সেই কাঁঠাল গাছের দিকে এগিয়ে গেল, রাকিব আর তোফাজ্জল তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তারা গাছের কাছে কিছুই দেখতে পাচ্ছে না। শরীফ গাছের কাছে গিয়ে চমকে উঠল, তার চোখের মণি বড় বড় হয়ে গেল। রাকিব আর তোফাজ্জল পেছন থেকে দেখল কোনো অজানা শক্তি শরীফকে 10-12 তলা একটা বিল্ডিং এর সমান উঁচুতে তুলে হাওয়ায় ঝুলিয়ে রেখেছে। এটা দেখার পর রাকিব আর তোফাজ্জল সেখানেই ভয় থরথর করে কেঁপে ওঠে। শরীফের মুখে কোনো কথা নেই, সে যেন বোবার মতো ঝুলে আছে। তারপর হঠাৎ সে জোরে চিৎকার করে আর সাথে সাথে নিচে পড়ে যায়, চারপাশ রক্তে ভিজে গেছে। রাকিব আর তোফাজ্জল ভয় নীল হয়ে গেছে, ওরা দুজনে সেখান থেকে শরীফের কাছে যাওয়ার সাহস পাচ্ছে না, দুজনের মনেই ভয় যদি কাছে যাওয়ার পর তাদের সাথেও এমন কিছু হয়। হঠাৎ নদীর মধ্যে একটা নৌকা দেখা যায়, তোফাজ্জল সাহায্যের জন্য নৌকার মাঝিকে ডাক দেয়, নৌকা পারের কাছে আসলে ওরা দেখে যে মাঝি লোকটা দেখতে অনেক ফর্সা, রাতের অন্ধকার হলেও তাদের জ্বালানো আলোয় তার শরীর ঝলমল করছে। লোকটাকে দেখে ওরা দুজনে মনে একটু সাহস পায় আর শরীফের কাছে যায়, কাছে গিয়ে দেখে যেখানে শরীফ পড়েছিল সেখানে সে নেই আর চারপাশে কোনো রক্তও নেই। ওরা শরীফকে খুঁজতে লাগলো, অবশেষে ওই কাঁঠাল গাছের পেছনে দেখতে পেল তাকে, ভূতের মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছে উপরের দিকে। ওরা শরীফকে খুঁজতে লাগলো, অবশেষে ওই কাঁঠাল গাছের পেছনে দেখতে পেল তাকে, ভূতের মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছে উপরের দিকে। ভয়ে রাকিবের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তোফাজ্জল রাকিবের দিকে তাকাচ্ছে। মাঝি লোকটা হঠাৎ বলে উঠল, কি হয়েছে এখানে? তোফাজ্জল বলল, কেউ বা কোনো একটা শক্তি ওকে অনেক উপর থেকে নিচে ফেলে দিয়েছিল, তারপর আমরা আপনাকে পাই আর সাহায্য চাই। মাঝি লোকটা শরীফের দিকে এগিয়ে গেল, শরীফ ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে মাঝির দিকে, যেন এখনই খেয়ে ফেলবে। মাঝি আর একটু কাছে যেতেই শরীফ তার গলা চেপে ধরল, মাঝি বাঁচার জন্য হাত পা ছটফট করতে লাগলো। তোফাজ্জল আর রাকিব দৌড়ে গিয়ে শরীফকে ধরল, কিন্তু শরীফের গায়ে খুব বেশি জোর, ওরা কেউই তাকে থামাতে পারছে না। হঠাৎ তোফাজ্জল পাশ থেকে একটা লাঠি তুলে জোরে শরীফের মাথায় মারে আর শরীফ সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। তোফাজ্জল লাঠি ফেলে দিয়ে শরীফের কাছে আসে, জ্ঞান হারিয়েছে, কয়েকবার ডাক দিতেই শরীফের জ্ঞান ফিরে আসে। রাকিব শরীফকে সব ঘটনা খুলে বললে শরীফ তা অস্বীকার করে, সে বলে, হ্যাঁ আমার তো কিছুই মনে নেই। কি, তোর মনে নেই? না নেই। ওরা সবাই ফিরে আসে, মাঝি নৌকা নিয়ে চলে গেল। ওই রাতে ঘরে ঢুকতেই তোফাজ্জল দেখল যে তার ঘরের খাটের উপর বসে আছে সেই মাঝি। তোফাজ্জলের চোখ কপালে উঠে গেল, লোকটা এখানে এলো কিভাবে? তোফাজ্জল রাকিব আর শফি ওরা আলাদা আলাদা ঘরে থাকে, তাই এখানে তোফাজ্জল তার ঘরে একা। তাকে দেখে মাঝি একটা মুচকি হাসি দিয়ে বলল, তোমার কাছে একটা তাবিজ রয়েছে, তুমি কি জানো ওই তাবিজে কি রয়েছে? তোফাজ্জল অবাক হয়ে গেল, তার কাছে সত্যি একটা তাবিজ রয়েছে আর সেটা খুলতে নিষেধ করেছে তার বাবা মা, কিন্তু এই লোকটা কিভাবে জানলো? লোকটা আবার বলল, তোমার ওই তাবিজটা হলো একটা জিনের চোখ দিয়ে তৈরি করা। কি? হ্যাঁ, তোমার দাদা একটা জিনের চোখ নষ্ট করে ফেলেছিল, তাই জিনেরা খেপে গিয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু তোমার দাদা নিজের জীবন দিয়ে তোমাকে বাঁচায়, মানেটা কি? তুমি খালি চোখে জিন দেখতে পাবে, তোমার সাথে যে থাকবে সেও দেখতে পাবে। তারা কেউ তোমার কোনো ক্ষতি করবে না, শুধু ভয় দেখাবে। কিন্তু সাবধান। কেন সাবধান? কেন? তুমি যদি তাবিজ খুলে ফেলো তাহলে ওরা তোমাকে মেরে ফেলবে। বলেই মাঝি জানালার পাশে গিয়ে দাঁড়ালো। জানালা খোলা, ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, ভোর হতে চলল। এই সময়ে অদ্ভুত সুন্দর একটা বাতাস বয়ে যায়। লোকটা জানলা দিয়ে বাহিরে ছাপ দেওয়ার প্রস্তুতি নেয়। তোফাজল বলল, এ কি কি করছেন আপনি? ভয় পেও না, তোমার কাছে তাবিজ রয়েছে তো, আমি তোমার কোনো ক্ষতি করব না। আপনি কি জিন? লোকটা জানলা দিয়ে বাহিরে ছাপ দেয়। তোফাজল দৌড়ে জানলার কাছে আসে আর দেখে লোকটা বাতাসের সাথে ভেসে ভেসে উড়ে যাচ্ছে। ঘটনাটি নেওয়া হয়েছে লেখক রিমন হোসেন ধূমকেতু ভাইয়ের কাছ থেকে। আশা করি সবারই তার লেখা ঘটনাটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। শুনে এলাম জিনের চোখ গল্পটি। গল্পটি আপনার কাছে কেমন লাগলো জানিয়ে দিন কমেন্টস করে। এছাড়াও ভূত গল্পের ব্যাপারে যে কোনো ধরনের সাজেশনস আমাদেরকে আপনি দিতে পারেন, কারণ ভূত গল্প আপনাদেরই শখ। তো চলুন আর দেরি না করে চলে যাই পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন ভূত গল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে। হঠাৎ সে লক্ষ্য করে যে তার গাড়ির পেছনের সিটে কেউ বসে আছে। পরনে একটা সাদা রঙের শাড়ি, চুলগুলো সব সামনের দিকে করা। চেহারা দেখা না গেলেও চুলগুলোর মধ্য দিয়ে মেয়েটার চোখ দেখা যাচ্ছে। রাজীবের নজর সেই ভয়ঙ্কর চোখের দিকে যেতেই সে ভয়ে কেঁপে ওঠে। রাজীব গাড়ি ব্রেক করে। রাজীব তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পকেট থেকে তাহমিনার পুতুলটা বের করে। প্রিয় শ্রোতা, খুব শীঘ্রই ভূতগল্পে আসতে চলেছে ভয়ঙ্কর হাড়হিম করা গায়ে কাটা দেওয়ার মতো রহস্যময় এক নতুন ঘটনা, আত্মার প্রতিশোধ। এই ঘটনায় পাবেন নতুনত্ব ও গায়ে শিহরণ জাগানো ভয়ানক সব মুহূর্ত। তাই ভূতগল্পের সাথেই থাকুন।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে?
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভয় পাবো তো?
যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছে আমি ঠিক সেইভাবে পড়ার চেষ্টা করছি। কেমন আছেন অভিভাই? আমি অনিক, বর্তমানে রাজশাহী বসবাস করছি। আমি স্বাধীন মিউজিক অ্যাপে ভূত.com এর নিয়মিত শ্রোতা, সাথে মাঝে মাঝে ভূত গল্প শুনতাম। সত্যি বলতে কি, প্রথম প্রথম ভূত গল্প শুনতে আমার ভালো লাগতো না। আস্তে আস্তে দেখলাম ভূত গল্প ভালো ভালো ঘটনা উপহার দিচ্ছে। বিশেষ করে ভিকারি চিন ঘটনাটি শোনার পর আমি ভূত গল্পের ফ্যান হয়ে গেলাম। বর্তমানে আমি ভূত.com এর সাথে ভূত গল্প শুনি, একটা এপিসোডও বাদ দিই না। হঠাৎ আমার মনে হলো অবিবাহিত ভূত গল্পে সত্য ঘটনা নিয়ে কাজ করে। আমার নিজেরও একটা সত্য ঘটনা আছে, সেটা ভূত গল্পে পাঠিয়ে দিলে কেমন হয়? ভাবতে ভাবতে সত্যি আমার ঘটনা পাঠিয়ে দিলাম। আমি বিশ্বাস করি আমার ঘটনাটা ভূত গল্পের প্রচার হবে। আর কথা বাড়ালাম না, এবার আমি মূল ঘটনায় চলে যাই। ভুল কিছু লেখা হয়ে থাকলে সবাই মাফ করে দেবেন। ঘুম ভেঙে গেল, দেখলাম রাত 2টা বাজে। এভাবে মধ্যরাতে ঘুম আমার প্রায় সময় ভেঙে যায়, তাই বিষয়টা নর্মাল ভাবেই নিয়ে শুয়ে রইলাম। আমার রুমে আমি একা না, আরো তিন বোন আছে। ওরা সাধারণত আমার সাথে থাকে না, কিন্তু আজ বাড়িতে মেহমান থাকায় এরা আমার রুমে ঘুমাচ্ছে। তিনজনই আমার বড়। সে যাই হোক, শুয়ে থাকতে থাকতে পানির পিপাসা পেয়ে গেল। পানি পান করতে উঠে ডাইনিং টেবিলের উদ্দেশ্যে গেলাম। গিয়ে টেবিলের জগ ঠিকই দেখতে পেলাম, কিন্তু জগে পানি ছিল না। এটা একটা বাজে অভ্যাস আমাদের ঘরের, জগে পানি থাকে না। যাই হোক, পানি আনতে রান্নাঘরে যাব ভেবে জগ হাতে নিলাম। আমাদের বাসার সিস্টেম অনুযায়ী ডাইনিং টেবিলের পাশের রুমটাই রান্নাঘর, মাঝে একটা বড় জানালা আছে, তথা ডাইনিং রুম থেকে রান্নাঘরের ভিতরে সব দেখা যায়। আমি পানি আনার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে ফ্রিজের কাছে এসে দাঁড়িয়ে পড়ি, কারণ আমি হঠাৎ কাউকে রান্নাঘরে দেখতে পাবো ভাবিনি। স্পষ্ট দেখলাম রান্নাঘরের ছোট টেবিলে একটা বয়স্ক ভদ্রমহিলা বসে আছে, যার সব কয়টা চুল সামনের দিকে আর হাতে বড় বড় ধারালো নখ দিয়ে নিজের মাথায় নিজেই আঁচড় দিচ্ছে। এটা দেখে যে কেউই ভয় পেয়ে যাবে, আর দুর্বলদের হার্টফেল হওয়ারও সম্ভাবনা আছে। আমি আল্লাহর রহমতে একটু সাহসী ছিলাম, উপস্থিত তখন এতটাও ভয় পাইনি, কারণ আমার নানুও আছেন যিনি বড় রুমে ঘুমাচ্ছেন। উনি অসুস্থ মানুষ, এভাবে হাঁটাচলা করতেই পারেন। তাই ভাবলাম রান্নাঘরে গিয়ে জিজ্ঞেস করি। যখনই যেতে যাব হঠাৎ ভিতরের বুক থক করে উঠল। কোনো অজানা শক্তি বারণ করছে রান্নাঘরের চাষনে, ওখানে বিপদ। আমি আর না গিয়ে চিন্তা করলাম নানুর রুমে গেলেই তো সব ক্লিয়ার হয়ে যাবে। নানুর রুমে গিয়ে আমার শরীরে সব সাহস চলে যায় আর আমি ফ্রিজড হয়ে যাই যখন নানুকে বিছানায় ঘুমিয়ে থাকতে দেখতে পাই। তাহলে ওই যে রান্নাঘরে দেখলাম, ওটা কে ছিল? আমার শরীর বরফের মতো জমে যায়। আমি এখানে দাঁড়িয়ে থেকে ফজরের আজানের অপেক্ষা করি। দাঁড়াতে দাঁড়াতে একসময় নানুর রুমের সোফায় বসে যাই, কোনো দিকেই তাকাতে পারি না। ভয়ে বারবার মনে হয় কেউ যেন দেখছে আমায়, বারবার রুমের দরজায় কারো উপস্থিতি অনুভব করতে পাই। কেউ বুঝি আমাকে ধরার জন্য দরজার আড়ালে লুকিয়ে প্রহর গুনছে, আমি বের হলেই ধরে ফেলবে, মাঝে মাঝে উকি দিচ্ছে কিছু একটা। আমি নানুর রুম থেকে বের হওয়ার কোনো সাহসই পাচ্ছিলাম না। বসেছিলাম নানুর সোফায়, যা দেখেছি তা নিয়ে ভীষণ আতঙ্কিত ছিলাম। আমাদের বাড়ির ধারেই মসজিদ ছিল, আজান দিলে অনেক জোরে শোনা যায়। অপেক্ষা ছিলাম সেই মসজিদের আজানটা। হঠাৎ আজান হলো আর আজানের সাথে সাথে সাহস করে দৌড় দিলাম। ওই দিন রাতে ওয়াশরুমের বেসিন থেকে পানি খেয়ে ঘুমিয়েছিলাম। এত পানির তৃষ্ণায় রুম থেকে বের হওয়া আর ওই সব ফেস করে পানির পিপাসা প্রবল বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। এমতাবস্থায় তো রান্নাঘরে যেতে পারবো না, কাজেই এখান থেকেই খেয়েছিলাম, তারপর ঘুমিয়ে গিয়েছিলাম। পরদিন সকালে কোনো কিছুই হয়নি, আমি কাউকে কিচ্ছু বলিনি, কেউ কিচ্ছু টেরও পায়নি। আমি শুধু ওই দিন ইমাম সাহেবকে জানালাম। ইমাম সাহেব আমার শিক্ষক ছিলেন। উনি বললেন, অবয়বটা কি তোমাকে দেখেছে? আমি মাথা সম্মতি দিয়ে না জানালাম। পরে উনি বললেন, তাহলে তুমিও ভুলে যাও, কিছুই হবে না। ব্যাপারটা এতটুকু এসে থেমে গেলে ভালোই হতো, কিন্তু চার দিন পর। সকাল থেকে সব কিছু ঠিকঠাক কেটে সন্ধ্যার দিকটায় অসুস্থ হয়ে যায় আমার সত্য বিবাহ করা ভাইয়ের স্ত্রী। তো আচমকা অসুস্থ হওয়াটা স্বাভাবিক না, এই ব্যাপারটা মেজ ভাইয়া আজ করতে পেরে বলেছিলেন, অনিক তুমি সুরা পরে ফু দাও। আমি মাদ্রাসের স্টুডেন্ট ছিলাম, মাথায় ওই দিন কর্মকাণ্ডগুলো খেলছিল, এসব দুই পাঁচ হিসাব করে চলে গেলাম ওয়াশরুমে। গোসল করে পাক পবিত্র হয়ে একটা ওয়াজিফা আমল নিয়ে বসলাম। সব কিছুর একটা নিয়ম থাকে, ওয়াজিফারও ছিল। এটা চলাকালীন কেউ কথা বলতে পারবে না, যদি বলে তাহলে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে। আমি ওয়াজিফা নিয়ে ভাবির পায়ের কাছে বসে রইলাম আর অপেক্ষা করতে লাগলাম মানুষ কমুক। ধীরে ধীরে মেজ ভাই কে বললে উনি সবাইকে নিয়ে রুমের বাইরে চলে যায়। শুধু আমার আপু আর যার স্ত্রী অসুস্থ ওই ভাইয়া রয়ে যান। ওনাদের বারবার বুঝিয়ে বলেছি কথা যেন না বলে, হয়তো আমাকে ওনারা সিরিয়াসলি নেননি, তাই আমার পড়া চলাকালীন জাস্ট এইটুকু একজন আরেকজনকে বলেছেন যে দেখতো লিমা যে আমার ভাবি, তার প্রেশার কি লো হলো নাকি। এটা বলার সাথে সাথেই ওই দিনের দেখা অভয়টা আমার সামনে চলে আসে। আমার বুঝতে আর বাকি থাকে না যে ভাবিকে এরা পজেস করেছে। অভয়টা সামনে এসে বিভৎসভাবে অঙ্গভঙ্গি করে এবং আমাকে ভয় দেখাতে থাকে, যেন আমি পড়া থামিয়ে দেই। আমি প্রাণপণে চেষ্টা করছি পড়া না থামানোর, অবয়বটি আমায় নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করছে। ওর আকৃতি ছিল সাইজে খাটো, 4 ফুটের মতো হবে। পরনে কি ছিল জানি না, কারণ মুখ পৌড়ে বাকি সব ঝাপসা ছিল, মুখ ছিল ছলসানো। আমার সামনে থেকে যদিও ভয় দেখাচ্ছে কিন্তু কিছু করতে পারছে না, হয়তো ওই দোয়াগুলোর কারণে। যাই হোক, আমি যতটুকু পারি পড়েই যাচ্ছি। এই আমল শুরু করলে শেষ করতেই হয়, তাই আমি শেষ না করে উঠতে পারছি না। একটু পর জ্ঞান ফেরার সাথে সাথে দেখি আমায় একদিকে এক হাতে আমার মেজো ভাই, আরেক হাতে আমার খালাতো ভাই, আর মাথায় ও আরেকজন ধরে রাখা। দেখে বুঝতে পারছিলাম না কি হচ্ছে। ভাইয়া হঠাৎ বলে, অনিক পড়া অফ কর। আমি শুনিনি ওনার কথা। আমি বুঝতে পেরেছি আমলে ব্যাঘাত ঘটায় সেটা দুর্বল হয়ে আসছে, তাই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কিন্তু ভাইয়া বলেছিলেন আমি নাকি একবারও পড়া থামাইনি। আমি নিজেকে আচর দিয়ে রক্তাক্ত করেছিলাম, মাথার পিছনের দেয়ালে মাথা ঠুকে আঘাত করছিলাম নিজেকে। যাই হোক, আমি পড়ার শেষ পর্যায়ে এসে আজান দিচ্ছিলাম, তখন দেখলাম অবয়বটি আস্তে আস্তে মিশে যাচ্ছে। বুঝতে পারলাম আমি আমার কাজে সফল হয়েছি, ওকে যুদ্ধে হারাতে পেরেছি আমি। ভাবিও ঠিক হয়ে গেছেন। আমার শরীর খুব দুর্বল হয়ে গিয়েছিল, আমি শুয়ে রইলাম আর আপু আমার ক্ষতস্থানে ফার্স্ট এইড থেকে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিচ্ছিল। ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে গিয়েছে, সবাই খুশি এবং শান্তিতে ঘুমোতে গিয়েছে যার যার রুমে। কিন্তু কে জানতো সকালে কি অপেক্ষা করছে আমাদের জন্যে। পরদিন সকাল ঘুম থেকে উঠলাম 10:57। আমার আগেই সবাই ঘুম থেকে উঠে গিয়েছে, গতকাল রাতের ঘটনা শুনে ভাবিকে অনেকেই দেখতে এসেছিল। আমার খালা আর খালাতো ভাই বোনও আসছে, সবাই দুষ্টুমি মজা করছে এক রুমে বসে। এভাবেই বেজে গেল 12:00। তখন হঠাৎ বড় আপু এসে বলল, ও চলে যায়নি, ও ফিরে এসেছে। আমরা তাড়াহুড়ো করে গেলাম ভাবির রুমে, গিয়ে সবাইকে সরিয়ে ভিতরে ঢুকে দেখি ভাবি বসে আছে মাটিতে ঠেস খেয়ে, আর মুরগি রান্না হয়েছিল তা খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে সে। চুলোয় পুরো পরিবারের জন্য রান্না করা আধা সিদ্ধ হওয়া মাংস সে একাই খেয়ে ফেলেছে, ইভেন সে ফ্রিজে রাখা কাঁচা মাংস চাচ্ছে খাবে বলে। যাই হোক, তা দেওয়া হয়নি। আমাদের কাজিনদের একজন ভাবিকে জিজ্ঞেস করছে, কে তুমি, কি চাও আমাদের থেকে, কি চাও তুমি। ও কর্কশ কণ্ঠে বলে উঠল, তোকে বলতে যাব কেন রে। সবাই ভাবির এই গলা শুনে চুপ, মুহূর্তের মাঝে সবাই নীরব। তখন কাজিন আবার প্রশ্ন করে বলল, যদি আমার কিছু প্রশ্নের উত্তর দাও তাহলে আমি তোমাকে মিষ্টি খাওয়াবো। সেও মুহূর্তের মধ্যে রাজি হয়ে যায়। তাকে আবার নতুন করে প্রশ্ন করা হয়, কে তুমি। আমি সাথী, এখানে কেন এসেছ, আমরা 400 বছর ধরে এখানে থাকি। আমরা মানে কজন তোমরা। আমরা 7 জন, বাকিদের নাম কি। বলা যাবে না, কারণ আমরা একজন আরেকজনের নাম কাউকে বলবো না ওয়াদা করেছি। তোমরা ওনাকে বিরক্ত কেন করছ। ওই বজ্জাত মহিলা রাতে না ঘুমিয়ে একা বাসায় হাঁটাচলা কেন করে, সে কি জানে না তার দৃষ্টির অগোচরে আরেকটা জাতি আছে। সে কেন রান্নাঘরের রুমে গিয়ে হুট করে লাইট জ্বালিয়েছে, সে কেন আমার উপর বসে পড়েছে। সব কিছু আমি দূর থেকে শুনছিলাম, ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। এই কারণে ভাবিকে পজেস করেছে। আমি তো শুধু তাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু বিরক্ত করিনি, তাই বেঁচে গিয়েছি। যাই হোক, তো কাজিন এসবে এক্সপার্ট না, তার ওসব নিয়ে কথা আগানো ঠিক হয়নি। সব কথা শেষে যখন সে জিনটা মিষ্টিটা চেয়ে বসল, তখন কাজিন তা দিতে অস্বীকৃতি জানাল, যা আমাদের জন্য মোটেও ঠিক হয়নি। সে শুনেছিল নাকি এরা মিথ্যে বলে বেশি, এদের কোনো আবদার রাখলে আরো আবদার করে বসবেই, তাই সে মিষ্টি দেয়নি। কিন্তু আমার মতে তা দিয়ে দেওয়া উচিত ছিল, কারণ ওরা ওয়াদার কারণে যেহেতু কেউ কারোর নাম বলেনি, তাহলে ওয়াদা করে মিথ্যে বলবে না, দিয়ে দিলেই সব শেষ ছিল। যদিও মিষ্টি দিতে অস্বীকৃতি জানালেও আমরা মিষ্টি আনার অজুহাত দিয়ে বের হয়ে যাই আমাদের পরিচিত একজন আলেমের নিকট। তো ওনার ওখানে যাওয়ার সময় আমাদের শুধু বাধা বিপত্তি আসতে থাকে। আমরা যেই রিক্সাতে উঠি ওটার কিছু না কিছু সমস্যা হয়েই চলেছে। প্রথম একটা রিক্সায় উঠেছি, বেচারা টায়ার লিক হয়ে গেছে। দ্বিতীয়টায় উঠেছি, ওর রিক্সার চেইন ছিঁড়ে গেছে। তৃতীয়টায় ছিল ইঞ্জিন রিক্সা, সেটা সার্জেন্ট পুলিশ ধরে নিয়ে গেছে। সাধারণত আমাদের পয়েন্টে কোনো সার্জেন্ট বসে না, এই প্রথম একটা সার্জেন্ট বসেছিল। কোনোভাবে হুজুরের বাসা অবধি পৌঁছে দেখি হুজুর ঘুমোচ্ছেন। ওনাকে ডাক দিয়ে সব বুঝিয়ে বাসায় নিয়ে আসলে ওই জিনটা আরো রেগে যায়। হুজুর প্রশ্ন করলে উত্তর দেয় না, হিংস্রতা বেড়ে যায় ওর। এটাই হবে স্বাভাবিক, আমায় কেউ আশা দিয়ে অপেক্ষায় রেখে তা পূরণ না করলে আমিও এরকম রেগে কর্মর করতাম। হুজুর আসার পর ওর মুখ থেকে কোনো স্টেটমেন্ট বের করতে পারে না, যা শোনার আমাদের থেকে শুনেন। পরে দোয়া কালাম করে আমাদের হাতে একটা তেল পরা দিয়ে বলে ওনার নাকে কানে মুখে সব জায়গায় মেখে দিবে। তো ভাবিকে দুইজন হাতে, দুইজন পায়ে আর দুইজন ধরে রেখেছে। আমি নাকে তেল দিচ্ছি, কিন্তু ভাবির এই শক্তির কাছে পাঁচজন মানুষ টিকতে পারছে না। না, অনেক কষ্টে ধরে রেখেছিল ওনাকে। তো তেল লাগানোর পর ওই জিনটা ভাবিকে ছেড়ে চলে যায়, কিন্তু এটাও সাময়িকের জন্য গিয়েছে ভাবিনি। হুজুর ভাবির হাতে একটা তাবিজ বেঁধে দেয় আর আমাদের বলে তেল পরা সুরক্ষিত স্থানে রাখতে, যখন সমস্যা হয় এভাবে মাখিয়ে দিতে নাকে আর কানে। তো আমরা তেল পরাটি আলমারিতে রেখে দেই, আর ভাবিও স্বাভাবিক ছিল, এসা পর্যন্ত সব ভালোই চলছিল। এসার পর 10টার দিকে আমার ছোট আপুর শ্বাসকষ্ট হয়, তো সবাই ওনাকে দেখার জন্য বাসার সবাই ওনার রুমে যায়। আমাদের বাসা অনেক বড়, বাসার এক কর্নারে ভাবির রুম আর অপর প্রান্তের কর্নারে ছিলেন আপু। তো ওনাকে দেখার জন্য ওখানে যান সবাই। তখন ভাইয়াকে ভাবি বলে, যাও তোমার বোনের কি হয়েছে দেখে আসো। ভাইয়া যেতে না চাইলে ভাবি স্বাভাবিক কণ্ঠে এক প্রকার জোর করেই পাঠায় ওই রুমে। উদ্দেশ্য ছিল ভাবিকে রুমে একা করা, কিন্তু ভাইয়া একা ছেড়ে যাননি, খালাকে বসিয়ে গিয়েছেন। তো সবাই আপুর কাছে আসলে আপু আচমকা ঠিক হয়ে যায়, আর ঠিক তখনই আমার খালাতো ভাইয়ের চিৎকার শুনে আমরা যাই ভাবির রুমে, আর গিয়ে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। খালাতো ভাইয়ের চিৎকার শুনে আমরা দৌড়ে ভাবির রুমে যাই, আর রুমে গিয়ে দেখি ভাবি শূন্যে ভাসছেন। আমার পুরো 19 বছরের জীবনে এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটির সম্মুখীন আমি হইনি। আমি, আমার ভাইয়া, আমার খালাতো ভাই, আমরা তিনজনই ওনাকে ধরে নিচে নামানোর চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু পারা যাচ্ছিল না। একসময় ঠাস করে বিছানায় পড়ে যায় ভাবির দেহ, আর চুপ করে শুয়ে থাকে বিছানায়, কোনো সারা শব্দ নেই। আমরা পানি দেই চোখে মুখে, ভেবেছিলাম অজ্ঞান হয়ে গিয়েছেন। পানি দেওয়ার পর কোনো রেসপন্স করছেন না। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম ভাবি কি, কিন্তু না, একটু পরেই বিকট অট্টহাসি হেসে বসে পড়লেন ভাবি, আর আমাকে গলা চেপে ধরে বললেন, তুই কেন ওদের সাথে থাকিস, চলে যাস না ওদের ছেড়ে, চলে যা। আমার দম বন্ধ হবার উপক্রম। আমি তখন কোনোভাবে কোরআনের আয়াত পানিতে পড়ে ওনাকে ছিটকানি মারি, তারপর উনি আমার গলা ছেড়ে দেন আর বিছানায় লুটিয়ে পড়েন। তারপর আমরা খালাকে জিজ্ঞেস করি, কি হয়েছিল খালা, উনাকে তো তাবিজ দেওয়া হয়েছিল। এই কিছু মুহূর্তের মাঝে কি এমন ঘটল যে তাবিজ গলাতে নেই, আপনিও কথা বলতে পারেননি? ভাবিকেও অস্বাভাবিক অবস্থায় পেলাম। খালা ভয়ে কান্না জড়িত কণ্ঠে বললেন, তোরা মনিরাকে দেখতে যখন রুম থেকে বের হলি, এরপরও আমায় অনেক জোড়াজুড়ি করে মনিরাকে দেখতে যাওয়ার জন্য পাঠায়। পরে আমি দেখতে অসম্মতি দেখালে বিছানায় গিয়ে বসে। কিছুক্ষণ পর দেখি ওর দাঁত দিয়ে কামড় মেরে তাবিজ খুলে ফেলে আর আমার দিকে তাকিয়ে থাকে। আমি ভয়ে শক্ত হয়ে গিয়েছিলাম। আস্তে আস্তে ওর মুখ বিকৃত হতে শুরু করে আর ও হাওয়াতে ভেসে যায়। আমি এসব সহ্য করতে না পেরে চিৎকার দেই, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হয় না। আমি গোঙাতে থাকি। তখন আলামিন এসে আমাদের এই অবস্থা দেখে চিৎকার দেয়, তারপর তো তোরাই আসিস। বাবারে, আমার গলায় একটা ছোট্ট পবিত্র আল কোরআনের তাবিজ থাকায় এবারের মতো কিচ্ছু করতে পারেনি, তা না হলে আমাকে খেয়ে ফেলতো এই জানোয়ারটা। কি ভয়ানক জানোয়ারে রূপান্তর হয়েছিল লিমা, তোরা দেখিস নি বাবা, আমার সহ্য শক্তি সব শেষ, তোরা আমায় কোথাও একা ছাড়িস না বাবা। খালার কথা শুনতে শুনতে ভুলেই গিয়েছিলাম যে আমরা মাত্রই ওর মোকাবেলা করেছি। হঠাৎ খালার চোখ বড় বড় হয়ে যায় আর হাত দিয়ে পিছে তাকাতে বলে। আমাদেরকে পেছনে তাকাতে বলে। তাকিয়ে দেখি ভাবি উঠে এক হাঁটু তুলে বসে আমাদের দিকে শয়তানি মুচকি হাসি দিচ্ছে। যাই হোক, ওনার চাহনিটা কলিজায় গিয়ে লেগেছিল নিঃশ্বাস বন্ধের অবস্থা। এর পরেও নিজেকে সামাল দিয়ে অপেক্ষায় রইলাম ভাবি কোনো কিছু করার, কিন্তু সেও ঘাপটি মেরে বসে আছে, আমরাও দাঁড়িয়ে আছি। হঠাৎ তখন অট্ট হাসি হাসা শুরু করল। হেসে আমাদেরকে বলল, তার ভাষ্য মতে তোরা মানুষরা নিজেরা নিজেদের সাথেই কথা দিয়ে কথা রাখিস না, এক মুখে কত কিছু বলতে পারিস যা আমরা পারি না, সব কিছুর পরে তোরা আমাদের উস্কে দিয়ে ঠিক করিস নি, তোদের বংশ নির্বংশ করব আর এই মহিলার পেটের বাচ্চা নষ্ট করব। এটা বলেই ভাবি নিজের গলা নিজেই টেপে টিপে ধরে আর ভাবির দম বন্ধ হবার উপক্রম হয়ে মুখ নীল হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আমরা চারজন ভাবির দুই হাত সরাতে চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু শক্তির সাথে কুলাতে পারছি না চারজন। তারপর যেই সুসুরা মুখে আসে সে সেটাই পরে টানা শুরু করেছেন, আল্লাহর রহমতে একসময় ছেড়ে দিয়েছে। আমার মতে আরো দুই মিনিট এভাবে চেপে থাকলে ভাবি নির্ঘাত বেঁচে থাকতেন না আমাদের মাঝে। যাই হোক, ভাবিকে ছাড়ার সাথে সাথেই ভাবিকে তেল পড়া পানি পড়া দেওয়া শুরু হয় আর ভাইয়া আমাদের পরিচিত ভাই ওনাকে ফোন দেন। উনি আমাদের অনেক হেল্প করেছেন শুরু থেকে শেষ অবধি এই ব্যাপারে। উনি বলে, তোমরা রাত তিনটার অপেক্ষা করো, তিনটার পরে হুজুর তদবিরে বসে ব্যাপারটার খবর নিবেন। বলে রাখা ভালো, ইনি প্রথম যেই হুজুর এসেছিলেন তিনি না, প্রথম জন ব্যর্থ হয়েছেন ওর শক্তির সামনে। আমরা সবাই এক রুমে বসে আছি ভাবিকে নিয়ে। ভাবির শরীর দুর্বল হয়ে উঠেছিল, অন্য দিনের ন্যায় সবাই যেভাবে হাসি খুশি থাকার কথা আজ কারো মুখেই কোনো হাসি নেই। সবাই মুখে এক অজানা চিন্তার ছাপ নিয়ে বসে আছে, এমনকি ঘরের শিশুদের মাঝেও সবাই নিজেকে প্রস্তুত করে রাখার চেষ্টা করছে পরবর্তীতে কি ঘটবে তার জন্য, কারণ কোনো মানা বিরোধ কিছুই নেই যখন ইচ্ছে পজেস করছে। হঠাৎ মোবাইলে কল আসে, কল রিসিভ করলে অপর প্রান্তে একজন গম্ভীর সুরে সালাম দেয়। সালামের জবাব নিলে উনি কলে বলেন, আপনারা চিন্তা করবেন না, আপনারা তিনটা পর্যন্ত আমার দায়িত্বে আছেন আর সুরক্ষিত আছেন ইনশাআল্লাহ। এটা বলেই কল রেখে দিলেন উনি। সবাই একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। কল কেটে দেওয়ার সাথে সাথে সবাই একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে, কারো মুখে কোনো প্রশ্ন আসছে না। ঘরের বড়রা এমনকি শিশুরা সবাই মুখে একটা অজানা চিন্তার ছাপ, কি হচ্ছে আমাদের সাথে বোঝা বড়ই কঠিন। ওটা যেন ফোন কল ছিল না, একটা ঝড় ছিল। এরকম কর্কশ আর গম্ভীর সুরে সালাম কখনোই শুনিনি আমরা। সালামে ছিল প্রচুর ক্ষোভ আর রাগ। নাম্বারটায় বড় হুজুর লিখে সেফ ছিল, কল আসছিল ভাবির মোবাইলেই। যাই হোক, আমি প্রথমে এই নীরবতা ভঙ্গ করে বললাম, কে ছিল? ভাইয়া বলল, হুজুর ছিল। সবাইকে আশ্চর্য করে দিয়ে আমাদের ঘরের শিশু, বয়স 7-8 হবে, সে বলে উঠল, এটা মানুষ না, মানুষের সুর এরকম হতে পারে না। মানুষরা বিনয়ী আর অতি আবেগী হয়ে থাকে, তাদের বেলায় এমনটা কম দেখা যায়, এরা রাগী হয়ে থাকে। এটা বলেই ও চুপ হয়ে গেল। সবাই ওর দিকে তাকিয়ে বলল, কি বলছিস তুই? এটা বলার সাথে সাথে সে কেঁদে দিল। রাত তখন 2:56। হঠাৎ আবার কল আসলো, সবাই কেঁপে উঠল ফোনের আওয়াজে। ফোন তুলতে কারোরই সাহসে কুলাচ্ছে না। এরপরেও কল ধরে সালাম দিলে ওপাশ থেকে হুজুর নর্মালি কথা বলছেন। যে এখন 3টা বাজতে চলল, আমি যেভাবে বলি ওভাবে শুনেন। রোগীকে একটা বিছানায় বসান, ওই বিছানার চাদর সরিয়ে পুরো বিছানায় জায়নামাজ বিছিয়ে দিন। তারপর সেখানে রোগীকে দুইজন ভালোভাবে শক্ত করে ধরে রাখুন, বাকি কাজ আমি করব। কিন্তু সাবধান, কেউ পিন পতন নীরবতার ভঙ্গ করবেন না, কেউ কোনো শব্দ করবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। এটা বলেই হুজুর কল রেখে দিল। রাত পুরো 3টা বাজার সাথে সাথেই ঘরটার তাপমাত্রা অন্যরকম হয়ে গেল। মনে হচ্ছিল আমরা এতক্ষণ সুরক্ষা কবচে ছিলাম, তা এখন আর নেই। আমার খালাতো বোনের ছোট মেয়ে, বয়স 5-6 হবে, বায়না ধরেছে রান্নাঘরে যাবে। ওখানে নাকি ও বল, গাড়ি, পুতুল অনেক কিছু রেখে এসেছে। তারপর আবার বলে ছাদে যাবে, ওখানে অনেক চকলেট রাখা আছে। এসব বলে ওরে কান্না শুরু করেছে। ওকে ওখানে না নিলে থামানো যাবে না, এই অবস্থা হয়ে গেছে। তখনই একটা জানালা আচমকা নিচ থেকে খুলে গেল, আর আমার মাথায়ও হুজুরের বলা কথা মনে হতে লাগলো যে ঘরে কোনো রকম শব্দ করা যাবে না। আমি ইশার খালাতো বোনের মেয়ে মুখ চেপে ধরেই কানে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। আস্তে আস্তেও কান্না না করে ফোপাতে লাগলো। তারপর অনেকক্ষণ ফোপাতে ফোপাতে একসময় সে ঘুমিয়ে গেল। হুজুর আবার কল দিয়ে বললেন, আপনারা শুরু করুন কাজ। হুজুরের বলার সাথে সাথে আমরা সবাই অন্য রুমে চলে যাই। বলা বাহুল্য, এই ঘটনার শিকার 20 জন। ওই দিন হুজুর রোগী সহ 3 জনকে এক রুমে থাকতে বলেছেন। বিধায় আমরা বাকি 17 জন অন্য রুমে চলে যাই। যাওয়ার আগে হুজুরের কথা মতো জানলা ভালোভাবে লাগিয়ে লাইট নিভিয়ে আগরবাতি জ্বালিয়ে পুরো বিছানা জুড়ে জায়নামাজ বিছিয়ে রোগীকে মাঝখানে রেখে দুই পাশে 2 জন ওযু করে বসে গিয়েছেন। রাত 3:27। অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছিল না। রুমে ছিলেন ভাবি, আমার ভাই ও খালাতো ভাই। আমরা জানি না ভেতরে কি হচ্ছে, বাকিটুকু খালাতো ভাইয়ের কাছ থেকে শুনলাম, বলছেন খালাতো ভাই। আমরা ভাবিকে মাঝে বসিয়ে আল্লাহর নাম নিতে থাকলাম। রুমের অবস্থা অনেক অন্ধকার, কিন্তু এই অন্ধকারের মাঝেও ঘুটঘুটে একগুচ্ছ অন্ধকার অবয়ব দেখতে পেলাম, যা আমাদের রুমের অন্ধকার থেকেও তীব্রতর কালো, তাই স্পষ্ট দেখা যাচ্ছে তাকে। সে বয়স্ক মুরব্বীদের মতো এই পাশ থেকে ওই পাশে হাঁটাহাঁটি করছে, অনেকটা কারো অপেক্ষায় প্রহর গোনার মতো। আমি এক দৃষ্টিতে চেয়ে আছি ওর দিকে। হঠাৎ ও থেমে যায় আর আমার দিকে ঘুরে তাকায়। আমি সাথে সাথেই চোখ বন্ধ করে ফেলি, সাহসে কুলাচ্ছিল না চোখ খোলার। কিছুক্ষণ পর ভাবির সমস্ত শরীর ঝাঁকুনি দিতে শুরু করলো, আমরা হুজুরের কথা অনুযায়ী ভাবিকে শক্ত করে ধরে রাখলাম। ভাবির গলা সুর মোটা আওয়াজের মতো হয়ে গেল, অনেকটা গুজবাম্পের মতো। গলা ফাটিয়ে একটা চিৎকার দিয়ে উঠল ভাবি। এদিকে আমাদের রুমে এই চিৎকারটা যেতেই সবার গলা শুকানোর অবস্থা, অনেকজন সহ্য না করে কেঁদে ফেলেছেন। আমি ওদের সাহস জোগাতে একটা কাগজে আল্লাহ নামটি লিখে বলছি, কিচ্ছু হবে না, এটা মুঠো করে রাখো। বলে আমি ভাবির রুমের দরজার সামনে যাই কি হচ্ছে শুনে বোঝার জন্য। গিয়ে শুনলাম ভাবির নেত্রকোনায় বাড়ি, বড় হয়েছেন ঢাকায়। নববধূ আমাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বললেন উনি। আর এখন এই মুহূর্তে যে কণ্ঠস্বর উপলব্ধি করছি, না, এটা ভাবির সাথে একদমই ম্যাচ খাচ্ছে না। আর না, কথা বলার ভাষা ম্যাচ খাচ্ছে। যে মানুষটা সিলেটের শব্দগুলাও বুঝে না, আজ সেই মানুষটা অনর্গল সিলেটের ভাষায় কথা বলছে। ব্যাপারটা অনেক ভয়ঙ্কর ছিল। এদিকে হঠাৎ আমার কাঁধে কেউ হাত রাখতেই আমার রক্ত হিম হবার উপক্রম। আস্তে আস্তে সমস্ত শরীর ঘুরিয়ে দেখি মেজ খালাতো ভাই। উনি বলেন, রুমে আয়সা দেখো ওদের কি অবস্থা। আমি ওনার সাথে রুমে গিয়ে দেখি যাদেরকে কাগজ দিয়েছিলাম তাদের অবস্থা। দেখে তো আমি পুরোই থ। রুমে গিয়ে দেখলাম ওদের অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে। ওরা এতটাই ভয় পেয়ে গেছে যে কেউ একটা বারও কাগজ খুলে দেখেনি। ওরা কাগজটাকে এমন ভাবে মুঠো করে ধরে রেখেছে যে ওদের হাত রক্ত চলাচল বন্ধ করে দিয়েছে, আর ভিতরের কাগজ গরমে ঘেমে ভিজে একদম নষ্ট হয়ে গিয়েছে। পরে ওদেরকে ভালোভাবে বুঝিয়ে ওদের কাছে বসি আমরা। আর আল্লাহর একটা গুণবাচক নাম আছে, ইয়া হাফিজু, তার মানে হে রক্ষাকারী। এই নামটা জপ করতে বলি। আর ওইদিকে রুমে কি হচ্ছে জানি না, আমরা চুপ করে বসে আছি। ইতোমধ্যে মোবাইলে ফোন আসলে হুজুর বলেন, আপনারা সবাই সূরা নাস আর সূরা ফালাক পড়ুন। সবাই পড়ছে আর পড়া পানি দিচ্ছে। ইতিমধ্যে আরেকটা ঘটনা ঘটে গেল। ছোট আপু বিকৃত সুরে ইয়া হাফিজু পড়া শুরু করলো। মনে হচ্ছে ওনার এটা পড়তে খুবই কষ্ট হচ্ছে। কেউ কিছু জিজ্ঞেস করলে কথা বলছে না, নিচের দিকে চোখ বড় বড় করে পড়ছেই। উনি অনবরত পড়েই যাচ্ছে। আমি ছিলাম সোফায় বসা। এক রুমে 17 জন আছে, কেউ উপরে নিচে যে যেভাবে পারে বসে আছে। তো সোফাতে বসে থেকে দেখলাম রুমের চার কোণে চারটা কালো ছায়া ঘুর ঘুর করছে। আমি সবার দিকে তাকালাম, কারো কোনো রিয়াকশন নেই, মানে আমি একা দেখতে পাচ্ছি। হঠাৎ দেখতে পেলাম লম্বা করে সাদা আলো আস্তে আস্তে আমার ভিতর প্রবেশ করছে। এরপর আমার কিছুই মনে নেই। পরে বাকিদের কাছ থেকে শুনলাম আমি নাকি হঠাৎ দাঁড়িয়ে সবাইকে জোরে জোরে সূরা ফালাক তিলাওয়াত করতে বলি। আমাকে তিলাওয়াত করতে বললে আমি নাকি বলি আমি সূরা নাস ফালাক পড়তে জানি না, আমাকে কোরআন শরীফ থেকে সূরা বের করে দিয়ে পড়তে বললে আমি পড়তে পারি না, অথচ আমি অনেক সুন্দর ভাবেই তিলাওয়াত করতে জানি আলহামদুলিল্লাহ। যাই হোক, এসব কিছু হচ্ছে, অনেক সময় হয়ে যায়। আর ভাবির রুমের দরজা খুলে খালতো ভাই বের হয়ে আসে, আর সবাইকে এক রুমে ডাকে। সবাই যায় কিন্তু আমি চুপ করে বসে থাকি, আমি যাই না। পরে নাকি আমাকে জোরপূর্বক কোলে করে নিয়ে যাওয়া হয়। ওখানে গিয়ে আমি নাকি সবাইকে বকাঝকা করি। আমার বকাঝকার ভাষ্য এরকম ছিল, তোরা খুব বড় একটা খবিশ জিনের কবলে পড়েছিস, আর পড়বি নাই বা কেন, তোদের কি কোনো আমল আছে, নামাজ কালাম পড়িস, সারাক্ষণ মোবাইল আর টিভির ঘরেই সময় পার করিস, এখন আমি এখানে আছি, কই তোরা কই, এখন আসছিস না কেন, আসছিস না কেন রুমে, এখন আসবি না। ছোট আপুর দিকে চেয়ে বলল, আপনারা ওনাকে দাঁড়া করান। এটা বলার সাথে সাথে আপু আর ভাইয়া ছোট আপুকে ধরে যেই দাঁড় করাতে যাবে, অমনি সে ধমক দিয়ে উঠল, আপনাদেরকে বলা হয়নি দাঁড় করাতে, আপনারা চার চার জায়গায় বসে থাকুন। পরে দেখা যাচ্ছে আপু অটোমেটিক দাঁড়িয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তির সাহায্যে দাঁড়াচ্ছেন উনি। এই সব যখন চলছিল তখন ভাবি অজ্ঞান অবস্থায় শুয়েছিলেন। হঠাৎ অর্থাৎ হুজুরের পাঠানো জিন থাকা অবস্থায় ওরা আসেনি। তো আপু দাঁড়ানোর পর ওই জিনটা আপুকে কি কি যেন বিড়বিড় করে বলতেই আপু অজ্ঞান হয়ে পড়ে যায়, আর সাথে সাথেই আমার আর আপুর সব জ্ঞান আসে। অন্ধকার থেকে হঠাৎ আলো দেখতে পেলাম, মনে হলো সবাই আমার দিকে তাকিয়ে আছে। কিছু বোঝার আগেই ভাবি বিকট একটা চিৎকার দিয়ে উঠল। সে ভয়ানক চিৎকারের সাথে সাথেই বিল্ডিং এর কারেন্ট চলে গেল। আমরা মোবাইলের আলো জ্বালিয়ে ভাবিকে শক্ত করে ধরে রাখলাম। ভাবি বলে উঠল, তোরা আমাকে কি পেয়েছিস? আমাকে কি তোরা দুর্বল পেয়েছিস? এসব চীনের ক্ষমতা নেই আমাকে বশ করার। তোরা রুমের সামনে কলস রেখে দিয়েছিস, তাই আমরা এদিকে অতিক্রম করিনি, কিন্তু পানি আনার জন্য কলস সরিয়ে আমাদের আসার পথ করে দিয়েছিস, তাই আসতে পেরেছি। আমরা কাউকে পরোয়া করে চলি না। এভাবে বলে বলে মাথা ঠোকা শুরু করে দিয়েছেন দেয়ালের মাঝে। আমরা অনেক কষ্টে আটকে রেখে হুজুরকে কল দিলাম। হুজুর পরা তেল নাকে কানে দিতে বললেন, আর মোবাইলে ফুল স্পিকারে সুরা নাস ফালাক করে ফু দিতে লাগলেন। যতই হুজুর পরে কানে ফু দেন, বিকট হিংস্র আওয়াজ করতে থাকে ভাবি ভাবি, যা এখনো শিউরে উঠে কানে যখন আওয়াজটা বাজে। সুরার কাছে পেরে না উঠে একসময় অজ্ঞান হয়ে পড়েন ভাবি। ওই দিন পুরো রাত কারো ঘুম নেই। ফজরের নামাজের পর রুম থেকে বের হলাম, যে যার মতো বের হচ্ছে, ভাবি ঘুমোচ্ছে। সারা রাতের এসব ট্র্যাজেডির কারণে শরীর ক্লান্তি হয়ে ঘুম আসে। ঘুম হঠাৎ কারো হাতের স্পর্শ পেয়ে ঘুমটা ভেঙে যায়। তাকিয়ে দেখি আমার খালতো ভাই কাঁপছেন। তারপর ওনাকে ডাক দিলাম। ডাক দিতে উনি বললেন, আমি মাত্র ঘুমের মাঝে দেখলাম সাদা আলখেল্লা পরা ভয়ঙ্কর বয়স্ক এক লোক আমাকে বলে, এক হুজুর দ্বারা কাজ হবে না, তিনজন হুজুর লাগবে। আমরা ইতিমধ্যে দুইজন হুজুর দেখিয়েছি, আমাদের আশা উনি ছাড়িয়ে নেবেন আমাদেরকে। যাই হোক, এটা বলার পর কেউ চোখ লাগাতে পারে না, যদিও চোখে একরাশ ঘুম। তাও ঘুমালে একটা কালো ছায়া তাকিয়ে থাকে, এরকম একটা দৃশ্য চোখে আসে। কাজেই অনেকে সাহস করে ঘুমাচ্ছে, অনেকে ফোন টিপে ঘুম কাটাচ্ছে। এরকম করতে করতে একসময় ঘুম লেগে যায়। ঘুম থেকে উঠতে উঠতে সবার প্রায় ১২টা বেজে যায়। দুপুর ১২টার দিকে সবাই উঠে নাস্তা করে, তারপর যার যার মতো বসে আছে, কারো দিকে তাকানো যাচ্ছে না, আমাদের সময়ের খেয়াল নেই। দিন যায় রাত আসে, কোনো দিকেই আমাদের খেয়াল নেই। ওই ৯টা দিন কিভাবে যে আমাদের পার হয়েছে কেবল আল্লাহ তাআলাই জানেন। আমাদেরকে সবাই এলাকায় দেখতে না পেয়ে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, ওদের তো অনেক দিন দেখা যাচ্ছে না, ওরা কি বেড়াতে গেছে? এমনকি আমাদের বিল্ডিং এর পাশে টিন শেড করা রুমের প্রত্যেক ফ্যামিলিও ভেবেছেন আমরা কেউ বাসায় নেই। ৯ দিন দরজা জানলা কিচ্ছু খোলা হয়নি। যখন ওরা আসে সবাই একত্রে হয়ে যাওয়া, দুজন মানুষ ঘুমানোর মতো একটি রুমে আমরা প্রায় ১৫ জন ঘুমাতাম। আমাদের শ্বাস প্রশ্বাসের কার্বন ডাই অক্সাইডের জন্য রুম পুরো গরমে দেয়াল ঘেমে যেত, এমনকি টিভি পর্যন্ত ঘেমে যেত। ফজরের আগ অবধি এভাবেই চলতে হতো। রাত ১১টার পর থেকে ফজরের আগ অবধি রান্নাঘরে যাওয়া সম্পূর্ণ নিষেধ। পুরো বিল্ডিং এর ইলেকট্রিসিটি অফ করে রাখা, এমনকি বের হওয়া সম্পূর্ণ নিষেধ। একান্ত ওয়াশরুমে যেতে হলে সালাম দিয়ে দরজা খুলে যেতে হতো। যাই হোক, আজই ওদের শর্ত পূরণের শেষ রাত। দুপুর থেকে সব স্বাভাবিক চলছে, কোনো কিছুই হয়নি। শুধু আগের রাতে একটা ছোট্ট কাহিনী হয়েছে যেটা আমি উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে, আমরা ১৫ জন একসাথে থাকলেও আমার বড় ভাই ওনার রুমেই থেকেছেন। তো আগের দিন রাতে ওরা ভাবির উপর ভর করে কথা বলছিল। ওদের একজন বলে, তোমরা ব্যতীত বাকি ৩ জন যারা থাকে ওরা দরজা খুলে উকি ঝুঁকি করে, ডাইনিং রুমে, আর ওরা খুব শব্দ করে, এসব করতে বারণ করো, না হয় ওদের বড় ধরনের ক্ষতি হবে। তো পরদিন মানে আজ ওদের জিজ্ঞাসা করলে ওরা বিষয়টি সম্পূর্ণ মিথ্যা দাবি করে। এখন মিথ্যা কি আমায় আমার ভাই বলেছে নাকি ওই অশরীরীরা বলেছে, সেটা আজ পর্যবেক্ষণ করতে আমি বড় ভাইয়ের রুম লাগানোর পর সবার আড়ালে গিয়ে দরজায় এক টুকরো কাগজ গুজে রেখেছিলাম, যেন ওরা যদি সত্যিই দরজা খোলে তাহলে আমি বুঝতে পারবো। এভাবে যেতে যেতে রাত হয়ে গেল, সবাই যার যার মতো করে রুমে এসে পড়ল। লাইট অফ করার পালা। লাইট অফ করার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করি। ঘটনার শুরুতে আমার যে নানুর কথা বলেছিলাম, উনি খুব বয়স্ক মানুষ, ভাবিনি ওনার উপর ও আসর পড়বে। উনি বিছানা থেকে অস্বাভাবিকভাবে পড়ে গিয়ে আজীবনের জন্য পঙ্গু হয়ে গিয়েছেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। ওনাকে পরদিনই ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। যাই হোক, লাইট অফ করার কয়েক ঘন্টা পর ওই অশরীরীটার আগমন ঘটে। আগমনের শুরুতে ভাবির শরীর খুব বাজে ভাবে কাঁপতে শুরু করে, মনে হচ্ছে যেন 440 ভোল্টের ঝটকা দিলে একটা জলজ্যান্ত মানুষ যেভাবে কাঁপবে ওরকম। তো আমরা কেউ পরা পানি, কেউ পরা তেল, কেউ দোয়া দরুদ পড়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চাচ্ছিলাম, কিন্তু সে আর হল কই। হঠাৎ ভাবির কাঁপুনি অফ হয়ে যায়, সব চুল সামনে চলে আসে, খুব কোমল আর শান্ত কণ্ঠে ফিসফিসি আমাদের উদ্দেশ্যে বলে, লাইট নিভাও। আমরা ওনার এই অবস্থার জন্য লাইট জ্বালিয়েছিলাম, এখন নিভিয়েছি, আমাদের কাছে নর্মাল হয়ে গেছে। এতদিন যা সহ্য করেছি তা উপেক্ষা এখন স্বাভাবিক লাগছে। সবাই অপেক্ষা করছে ভাবি রূপী অশরীরীর কিছু বলার। সবার নীরবতা ভেঙে ওই অশরীরী কথা বলা শুরু করল। সাল 2009, তখন সিলেট বাগবাড়ির একটা বাসার এরিয়ায় ছিল তিনটা পেয়ারা গাছ, ছিল তিনটা বড়ই গাছ, ছিল একটা মেহেদি গাছ, পাশে ছিল 10 রুমের টিনশেডের ঘর, এর সাথেই একটা দুতলা বিল্ডিং। আমরা 7 তখন এখানে ছিলাম, না ছিলাম 3, আমি, চৈতি আর আমাদের আমির। আমরা কাউকে ক্ষতি করিনি। একটা মহিলা আমাদেরকে খাবার দিত, আমাদেরকে থাকার আশ্রয় হিসেবে গাছগুলো দিয়েছিল, আমরা কাউকে কখনো ক্ষতি করিনি। এভাবে অনেক দিন চলছিল, আমাদের সংখ্যা তখন 3-7 হয়ে গিয়েছিল। আমরা আমাদের উপস্থিতি কখনো কাউকে বুঝতে দেইনি, আমরা কখনো বিল্ডিং এ যেতাম না। তোমাদের এই বাসায় অনেক আগে থেকে 2 জিন্নাত থাকে, ওরা খুব ভয়ানক, রাত 2 থেকে ফজর অবধি শুধু হাঁটা চলাই করে তোমাদের ডাইনিং এ। আর ওই মহিলাটা আমাদের এভাবে স্নেহ করার বিষয়টা বেশি দিন থাকেনি, ওদের কারণে তোমাদের আর্থিক মানসিক শারীরিক সব দিকেই ক্ষতি হয়েছে। তোমরা বুঝতে পারোনি আমাদেরকে যে মহিলাটা স্নেহ করত, উনি আর কেউ না, তোমার আম্মু, যিনি ক্যান্সারে 2012 মারা গিয়েছেন। ওনার মারা যাওয়ার পর থেকে শুরু হয় সব ধ্বংসলীলা। ওনার মারা যাওয়ার 3 পর সব পেয়ারা গাছ একসাথে মরে যেতে থাকে, আমরা বড়ই গাছে আশ্রয় নেই। তখন বাড়ির নতুন মালিক বড়ই গাছ কাটা শুরু করে, আমরা তাও শান্ত থাকি, আমরা শেষ উপায়ে মেহেদি গাছে আশ্রয় নেই, তাও কেটে ফেলা হয়। আমরা তোমাদের অনেকদিন বন্ধ করে থাকা বাদিকের ফ্ল্যাটে আশ্রয় নেই, তো আমাদের মাঝে কথা কাটাকাটি ঝগড়া হওয়ায় আমি নিচে নেমে আসি আর রান্নাঘরের জানলা খোলা পেয়ে টেবিলে বসি। তার এই বেয়াদব মহিলা রান্নাঘরে এসেই লাইট জ্বালিয়ে দেয় আর আমার উপর বসে যায়। এই ক্ষোভ, আবার আমরা ইসরার রূপে তোমার আব্বুর কাছে আসি, তোমাদের আব্বু আমাদেরকে অপমান করে তাড়িয়ে দেয়, এই ক্ষোভ। তারপর আমাদের নিয়ে মশকরা করা, ওয়াদা দিয়ে কথা নিয়ে ওয়াদা না রেখে আমাদের ধোকা দেওয়া, এই ক্ষোভ। সব ভিতরে পুষতে পুষতে আমরা হিংস্র হয়ে যাই আর তোমাদের সাথে এরকম ব্যবহার করে বসি। আমরা তোমাদের জীবিত ছাড়ার একমাত্রই কারণ তোমাদের মা। সত্যি মা জীবিত অবস্থায় যেভাবে সন্তানদের সাহায্য করেন, মরে গিয়েও একইভাবে সাহায্য করেন। মা মাই হয়। এসব বলে এক পর্যায়ে অশরীরী থেমে যায়, আওয়াজ চেঞ্জ হতে থাকে, বোঝা যায় অন্য কারো আগমন ঘটেছে। আওয়াজ চেঞ্জ হতে থাকে, বোঝা যায় অন্য কারো আগমন ঘটেছে। এতক্ষণ যিনি ছিলেন তিনি গম্ভীর গলায় কথা বলছিলেন, কিন্তু এখন যিনি কথা বলছেন সরু গলায় চঞ্চল ভঙ্গিতে কথা বলছেন। আসা মাত্রই উনি খাবার খোঁজা শুরু করলেন, এর আগে ওনার আগমন ঘটেছিল আমরা বুঝতে পেরেছি, কারণ উনি আসা মাত্রই মুরগি খেতে চান। এসে মুরগি খুঁজতে থাকেন, মুরগি না পেয়ে হতাশ হয়ে বসে থাকেন। আমাদের কাছে কেক বিস্কুট ছিল, সারা রাত জেগে থাকায় কারো খিদে পেলে খাবার জন্য আমরা সেই বিস্কুট আর কেক অফার করলে তিনি মানা করেন না, হাত থেকে নিয়ে দু হাত দিয়ে বাচ্চাদের মতো খেতে থাকেন। আমরা আর কিছু বলি না, চেয়ে চেয়ে দেখি উনি খেতে থাকেন আর তাড়াহুড়ো করে ছটফট করে বাচ্চাদের মতো বাহানা করতে থাকেন। ব্যাপারটা এরকম, আমি আজ কিছু বললাম না, কাল আমাকে মুরগি এনে খেতে দিতে হবেই, নাইলে কিন্তু তোমাদের খবর আছে। আমরা কিছুই বলি না, জাস্ট দেখি, ভাবি খুব ম্যাচিউর্ড আর সেন্সিটিভ একজন মানুষ, ওনাকে এই ক্যারেক্টারে দেখে মিলাতে পারছিলাম না আমরা। এরকম ব্যাপার দেখতে দেখতে গলার স্বর চেঞ্জ হয়ে যায়, আবার সেই চিরচেনা গম্ভীর স্বর, আসার সাথে সাথেই যেন একদম বদলে গেল ভাবি। চুল সব সামনে চলে আসলো, বিস্কুট হাত থেকে ফেলে ফিসফিসিয়ে মোটা সুরে কথা বলা শুরু। আমরা কিছুই বলছিলাম না। একটা ব্যাপার জানিয়ে রাখি, মিষ্টির ব্যাপারটা হুজুর বলেছিলেন, মিষ্টি দিতে আমরা ছাদে মিষ্টির প্যাকেট নিয়ে রেখেছিলাম সন্ধ্যার দিকে। এর পর দিন ফজরের পর আর পাইনি, শুধু প্যাকেট রাখা ছিল। ওনারা সে মিষ্টির জন্য ধন্যবাদ জানায় আর বলে আর যেন ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ না করে কেউ। ব্যাপারের এই পর্যায়ে যিনি একবারে প্রথম মিষ্টি দিতে নিষেধ করেছিলেন তিনি ওই অশরীরীর কাছে ক্ষমাসুলভ এভাবে বললেন, আমাদের দ্বারা অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আমাদেরকে যদি এভাবে আর না বিরক্ত করে ছেড়ে দেওয়া হয় আশা করি ভালো হবে। প্রত্যুত্তরে সে বলে, তোমাদের ক্ষমা করেছি বিধায় তোমরা সবাই সুরক্ষিত, আর না হয় আজ এখানে এভাবে বসার সময় পেতে না, আর আমরা এখন অবধি তোমাদের বড় কোনো ক্ষতি করিনি, তবে মহিলাটার একটা ক্ষতি হয়েছে আর সেটা তোমাদের জন্যই হয়েছে, তোমরা দায়ী এই জন্যে, ওর বাচ্চা নষ্ট করে দেওয়া হয়েছে। এই পর্যায়ে আমরা চুপ, কেউ কথা বলিনি। অবশ্য এরপর ভাবির খুব সুন্দর একটা ছেলে হয়েছিল, ইব্রাহিম নাম রাখা হয়েছিল ওর, দোয়া করবেন সবাই। ঘটনায় ফিরি, এটা বলার পর আমরা কিছুই বলিনি, সে বলা শুরু করে, আবার বলা শুরু করে সে, আমরা কাল ছেড়ে চলে যাব, তবে আমাদের আরেকটা কথা শুনতে হবে। রোগীকে লাল শাড়ি পরিয়ে মাগরিবের আজানের পর ছাদে আধা কেজি চিনি দিয়ে ছাদের উত্তরের কোনায় দাঁড় করিয়ে আসবি, চিন্তার কারণ নেই, ওর কিচ্ছু হবে না, আর আমাদের কখনো প্রয়োজন হলে রোগীর কানে একটা মন্ত্র বলে দিয়েছিলেন তারা, এটা বলে দিবি বা এটা লিখে রান্নাঘরের জানলার পাশে দেয়ালে রাত একটার পর রেখে আসবি, তাহলে আমরা হাজির হব। এরপর বলে, তোমরা ওকে শক্ত করে ধরো, আমরা গেলে সে অচেতন থাকবে, মাথায় আঘাত পেতে পারে। এইসব বলে সে বিদায় নেয়, আর এইসব করতে করতে রাত চারটা হয়ে যায়। পরে আমরা ওনাকে ঘুম পাড়িয়ে যার যার স্থানে শুয়ে থেকে ফজরের অপেক্ষা করি, আজান হলে নামাজ পড়ে একটু সময় ঘুমায়। ঘুম ভাঙে দুপুরের দিকে, সবাই ভেবেছিল যে এবারও ওদের কথা মতোই কাজ হবে, কিন্তু না, সব সীমা অতিক্রম হয়ে গেছে এবার, এদেরকে এখন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আমি ভাইয়াকে বললাম, আমার পরিচিত একজন ভাই আছে, উনি খুব ভালো একজন আলেমকে চিনেন, উনাকে সহজে পাওয়া যায় না, অনেক পরহেজগার আর হেকমতওয়ালা মানুষ, আধ্যাত্মিক মানুষ বলতে পারেন। পরদিন ওনাকে অনেক কষ্টে রিকোয়েস্ট করে আনা হয়, উনি আর কেউ না, সিলেটের জামিয়া মাদানিয়া কবি কাজির বাজার মাদ্রাসার মুহাদ্দিস আহমদ আলী সাহেব, হয়তো কেউ চিনে থাকবেন। ওনার ব্যাপারে আর কি বা বলবো, উনি শুধু আসছেন আমাদের বাসায়, এসে একদম স্বাভাবিক মুসাফিরের মতো এসেছেন। আমাকে ডাক দিয়ে বললেন, তুমি আমার সাথে এসো। আমি গেলাম, আমাদের রেস্টরুমে নিয়ে গেলেন, বললেন দরজা অফ করে দাও। আমি বুঝছিলাম না কি হচ্ছে, আমি ওনার কথা অনুযায়ী কাজ করছিলাম। রুম খুটখুটে অন্ধকার হয়ে গেল। পরে বললেন, তোমার কোনো অসুবিধা না হলে আমার পাটা একটু টিপে দাও। আমি একটু ওনার খেদমতে পা টেপা শুরু করলাম। আমি তখন জাস্ট ঘুম থেকে উঠেছিলাম, কিছু খাইনিও। তখন মনে মনে একটা বিরক্তি আসছিল, কারণ আমি ওনাকে তখনও চিনিনি। আর আমার মনে মনে এই যে সবাই এসে অশহীদের সাথে কথা বলে যুদ্ধ করে, কিন্তু উনি এসে এরকম কিছুই করছেন না, এসে ঘুমোচ্ছেন, এসব ভেবে ভেবে বিরক্ত হচ্ছি। মুখ দিয়ে টু শব্দও করিনি। ভাবনা থেকে খেয়ালে ফিরতেই দেখি উনি আমার দিকে তাকিয়ে আছেন। আমি কিছু বলার আগেই উনি বলে ওঠেন যে, তুমি বিরক্ত হয়ো না, যাও খেয়ে আসো। এরকম একটা পরিস্থিতিতে আমার বোঝা হয়ে গিয়েছিল যে উনি সাধারণ কেউ না। আমি খেতে যাইনি, ওনার খেদমত করাতেই ছিলাম আমি। উনি জোরপূর্বক আমাকে রুম থেকে বের করে শুয়েছিলেন। বিশ্বাস করেন, কোনো দোয়াদুরুদ কিচ্ছু করেননি উনি, না ওই অশরীরীর সাথে কথা বলেছেন, আর না ভাবিকে আর ওই অশরীরী ধরেছেন। উনি আসছেন, ঘুমিয়েছেন, খেয়েছেন, পরে আসরের নামাজ আমাদের বাসায় পড়ে যাওয়ার সময় বলে গিয়েছেন যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে, আর আমাকে কয়েকটা আয়াত দেখিয়ে দিয়ে গেছেন এবং বলেছেন মাগরিব নামাজের পর এগুলো পড়তে। বিশ্বাস করুন, ওই দিনের পর থেকে আর ওদের দেখা মেলেনি। কই গেছে, কিভাবে গেছে, কিছুই জানা হয়নি। একজন আসলেন, একটু বিশ্রাম নিলেন, চারটে খেয়ে চলে গেলেন, ব্যাস এখানেই সবকিছু রীতি। আমার জীবনে এরকম ভাবে জিনের আসর করা বা এরকম ভাবে জিন ছাড়ানো আমি কখনো দেখিনি আগে। সবকিছু অদ্ভুত ভাবে শুরু হয়ে শেষ হয়ে গিয়েছিল। আমি জানি না আপনারা কে কিভাবে নিয়েছেন। অনেকে বলবেন বানোয়াট ঘটনা, তাতে আমার বিন্দুমাত্র কষ্ট লাগবে না, কারণ এরকম একটা পরিস্থিতি হয়েছিল, উপস্থিত যারা ছিল ওরা ছাড়া বাকিদের বিশ্বাস করতে কষ্ট হয়েছিল। এখন সবার বিশ্বাস করা তাদের নিজেদের ব্যাপার, আর আমি কখনো স্টোরি লিখিনি, তাই শব্দে ভুল আর দাড়ি কমার জন্য পড়তে অসুবিধা হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সর্বোপরি ধন্যবাদ আপনাদের আমার ঘটনাটা শোনার জন্য। ধন্যবাদ অনেক আমাদেরকে আপনার এই ঘটনাটি লিখে পাঠানোর জন্য। ঘটনাটি আসলে অসম্ভব সুন্দর একটা ঘটনা ছিল। আমি নিজে অনেক মানে ঘটনার মর্মটা বুঝতে পেরে আমি আসলে খুব এনজয় করেছি। আশা করছি ভবিষ্যতে আপনার কাছ থেকে ভূতকল্প আরো দারুণ দারুণ ঘটনা পেয়ে যাবে। যদিও আপনি এখানে, আমি একটা ছোট্ট কথা একটু কাইন্ডলি বলে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি আপনার ঘটনার শেষে আপনার ওই লেখাজনিত যে দাড়ি কমাজনিত যে ভুলটা, সেটার ব্যাপারটা কিন্তু উল্লেখ করেছেন। আমি সেই ব্যাপারটা একটু আলোকপাত করতে চাই। আপনার ঘটনাটি অসম্ভব সুন্দর ছিল, কিন্তু হ্যাঁ, আপনার লেখার মধ্যে আসলে একটু খানিকটা অসঙ্গতি ছিল, যেটার কারণে আমার আসলে ঘটনাটা উপস্থাপন করতে বেশ একটু বেগ পেতে হয়েছে। আসলে হয় কি, আমরা যখন ঘটনা উপস্থাপন করি, শ্রোতারা যদি প্রপারলি ঘটনাটা না বুঝতে পারে, সেটা আসলে আমাদের সেই উপস্থাপনাটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তো আশা করব নেক্সট টাইম আপনি যখন আমাদেরকে নতুন কোনো ঘটনা লিখে পাঠাবেন, দয়া করে আপনার সেই লেখাটাতে একটু দাড়ি কমাজনিত ভুলের পরিমাণ কমিয়ে আনার চেষ্টা করবেন, একটু বেশি কেয়ারফুলি লেখার চেষ্টা করবেন। এছাড়া আপনার ঘটনাটি আমাদের খুবই ভালো লেগেছে। তো এই ঘটনাটি থেকে আসলে আমরা আরেকটা ব্যাপার কিন্তু বুঝতে পেরেছি, যে প্রপার আমলের মধ্যে যদি আমরা থাকতে পারি, তাহলে এই জিন ঘটিত বিপদ আপদ থেকে আমরা আল্লাহর রহমতে অনেকটা সেফ থাকতে পারি। তো প্রিয় শ্রোতা, আর দেরি করব না, আপনারা শুনছেন ভূতকল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে। চলুন চলে যাচ্ছি আজকের পরবর্তী ঘটনায়। উত্তর কলকাতার স্যাঁতস্যাঁতে রাস্তা, হিদারাম ব্যানার্জি লেন। দিনের বেলা গেলেও কেমন গা ছমছম করে। এখানেই রয়েছে প্যারানর্মাল আর্কাইভ। বছর দশেক আগে কয়েকজন বন্ধুকে নিয়ে এটি গড়ে তুলেছেন অনমদর্শী মজুমদার, একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর তিনি, পেশায় এবং নেশায়ও, তবে ঘোস্ট হান্টার নন, নিজেকে বলেন ঘোস্ট হিলার। সূক্ষ্ম দেহধারীদের যন্ত্রণা নিরাময় করাই তার লক্ষ্য। ইনভেস্টিগেশন চালানোর সময় কোনো টাকা নেন না ক্লায়েন্টের কাছ থেকে। প্যারানর্মাল আর্কাইভে নানা জায়গা থেকে ফান্ড আসে, খরচ পুষিয়ে যায় দিব্যি, গোপনে লোকে বলে ভূতে টাকা জোগায়। প্রিয় শ্রোতা, খুব শীঘ্রই ভূত গল্পে আসতে চলেছে ভয়ঙ্কর, হারহিম করা, গায়ে কাটা দেওয়ার মতো রহস্যময় এক নতুন সিরিজ, অনমদর্শী মজুমদার প্যারানর্মাল ইনভেস্টিগেটর। এই সিরিজটায় পাবে নতুনত্ব ও গায়ে শিহরণ জাগানো ভয়ানক সব মুহূর্ত, তাই ভূত গল্পের সাথেই থাকুন।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভয় পাবো তো?
কলিমদ্দি অভাবের তারুণায় রাতের অন্ধকারে নিরিবিলি একটা পরিত্যক্ত বাড়িতে একাই দুজনের ডিউটি করতে রাজি হয়। সংসারে বউ বাচ্চাদের দুবেলা খাবার জোগাতে হিমশিম খেতে হয়, সেখানে সংসার চালাতে অতিরিক্ত কিছু টাকা পেতে একাই ডিউটি করতে রাজি হয় সে। সে জানেও না গভীর রাতে তার সাথে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। ভূত গল্পে আজকে বাংলাদেশি লেখক আনোয়ার হোসেনের লেখা কলিমদ্দি নাইট গার্ড নামে ঘটনাটি নেওয়া হয়েছে। আমরা আশা করি আপনাদেরও সবারই তার ঘটনাটি ভালো লাগবে। ভবিষ্যতে তার লেখা আরও ঘটনা ভূত গল্পে প্রচার করা হবে। মাঝরাতে বাঁশঝাড়ের ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়, সে কিছুটা অবাক হয়। এত রাতে বাঁশঝাড়ের ভেতর থেকে কান্নার আওয়াজ কোথা থেকে আসে, আর কে আছে এই বাঁশঝাড়ের ভেতর যে কিনা এত রাতে সেখানে কান্না করছে? ব্যাপারটা তার কাছে খুবই খটকা লাগে। কিছুটা বিচলিত হয়ে ভাবতে থাকে এটা কি হতে পারে, মানুষ তো হওয়ার কথা না, কারণ এত রাতে এই নির্জন ঝোপঝাড় জায়গায় মানুষ কোথা থেকে আসবে? এসব ভাবতে ভাবতে সে একটা সিগারেট ধরায় ও মনে সুখে টানতে থাকে। সে অনেকের কাছে শুনেছে যে আগুন দেখলে নাকি খারাপ জিনিস ধারে কাছে আসে না, তাই সে সিগারেট টানতে থাকে ও তার পরিবারের কথা ভাবতে থাকে। তার ছোট্ট মেয়ে নীলার কথা ভাবে সে, মেয়েটাকে একটা খেলনা গাড়ি কিনে দিতে হবে। যেই না সিগারেটটা শেষ করেছে তখনই বাঁশঝাড় থেকে কারো আওয়াজ শোনা যায়, কেউ কলিমদ্দির নাম ধরে ডাকছে। কলিমদ্দি নাইট গার্ড ছোট্ট মেয়েটি তার মাকে জিজ্ঞেস করছে, মা, ও মা, বাবা কখন আসবে? জবাবে তার মা বলে, আম্মু, তোমার বাবা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ছোট্ট মেয়েটির নাম নীলা। তার মা ছোট্ট নীলাকে খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। মেয়ে তো ঘুমাতেই চাচ্ছে না, সে বারবার বলছে, মা, আমি আব্বুর সাথে ঘুমাবো। নীলার মা সালেহা বলে, মা, তোমার বাবা তোমার জন্য মজা আনতে গিয়েছে, তুমি ঘুমানোর চেষ্টা করো। এই বলে সালেহা তার মেয়ে নীলার মাথায় হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই নীলা ঘুমিয়ে পড়ে, একসময় সালেহাও ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সালেহার স্বামী ডিউটির জন্য মালিকের বাড়ি গিয়ে হাজির, তার নাম কলিমদ্দি। বাড়ির মালিক তাকে বলে, কলিমদ্দি তোকে একটা কথা বলছি শোন, আমি পাশের এলাকায় নতুন কিছু জায়গা জমি কিনেছি, সেখানে কিছু পুরনো ঘর আছে, সেগুলোতে অনেক জিনিস আছে যা তোকে দেখাশোনা করতে হবে। কাল থেকে তুই সেখানে ডিউটি করবি, কি পারবি না সেখানে ডিউটি করতে? কলিমদ্দি বলে, জি স্যার পারব। তবে সেখানে কি আমি একাই ডিউটি করব? বাড়ির মালিক বলে, না রে, সেখানে তুই কাউকে সাথে নিয়ে ডিউটি করবি, তাতে রাতের বেলা ভয় ডর কিছু থাকবে না। কলিমদ্দি ভয় ডরের কথা শুনে বলে, স্যার কি যে বলেন, আমরা সিকিউরিটি গার্ড, গরিব মানুষ, আমার ভয় পেলে পেটে খাবার জুটবে না। আমরা কোনো কিছুতেই ভয় করি না, যদি ভয় পেতাম তাহলে পরিবারের সবাইকে বাড়িতে রেখে রাতভর ডিউটি করতাম না। বাড়ির মালিক বলে, ঠিক আছে, তুই বরং কালকে কাউকে সাথে নিয়ে ডিউটি করবি। কলিমদ্দি বলে, স্যার একটা কথা বলতাম। মালিক বলে, হ্যাঁ বল। তখন কলিমদ্দি বলে, স্যার দুজনের জায়গায় যদি আমি একাই ডিউটি করি তবে আমাকে দুইজনের টাকা দিবেন? মালিক বলে, না এ হয় না, তুই ভালো স্বভাবের মানুষ, তোর মাঝে সততা দেখেছি, তাই তোকে বলেছি, তুই একা পারবি না। কলিমদ্দি বলে, না স্যার আমি একাই পারব, আপনি বরং আমাকে কিছু টাকা বেশি দিয়েন, তাই দিয়ে আমার চলবে। মালিক বলে, ঠিক আছে, আগে তো তুই জায়গাটা ভালো করে দেখে আয়। কলিমদ্দি ঠিক আছে বলে মালিকের সাথে নতুন জায়গার উদ্দেশ্যে বের হয়। কিছুক্ষণের মধ্যেই তারা একটা পরিত্যক্ত বাড়ির পাশে ঝোপঝাড়ে ঘেরা একটা জায়গায় এসে থামে। জায়গাটা কেমন যেন ঝোপঝাড়ে ঘেরা, একপাশে শতবর্ষী শ্যাওলা পড়া একটা জরা জীর্ণ পরিত্যক্ত বাড়ি, অন্য পাশে বিরাট এক বাঁশঝাড়, আরেক পাশে নদী বয়ে গেছে, অন্য পাশে ফলমূলের গাছে ভরপুর। মালিক বলে, এটাই আমার নতুন জায়গা, এখন থেকে রাতের বেলা তুই এখানেই ডিউটি করবি। কলিমদ্দি বলে, ঠিক আছে স্যার। মালিক বলে, ঠিক আছে এখন বাড়ি চল, বাড়ি ফিরে যাওয়া যায়, আজ রাতটা আমার বাড়িতে ডিউটি করবি, কাল থেকে আমার নতুন জায়গায় ডিউটি করবি। ঠিক আছে বলে তারা বাড়ি ফিরে আসে। সে ডিউটিতে মন দেয়, আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। কলিমদ্দি একটা বিড়ি ধরিয়ে টানতে থাকে, এক সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি যত বাড়ছে কলিমদ্দির চিন্তা ততই বেড়ে যাচ্ছে। বাড়িতে তার বউ বাচ্চা একা আছে, ঘরের ভাঙা অংশ দিয়ে পানিও পড়ে, এখন নীলা ও সালেহা কি করছে আল্লাহই জানে। রাতে ডিউটি শেষ হলে ভোরবেলা সে বাড়ি ফেরে, বাড়িতে ফিরেই দেখে তার বউ সালেহা রান্না করছে, নীলা পাশেই বসে খেলা করছে। নীলা বাবা বাবা বলে কলিমদ্দির কাছে দৌড়ে আসে। সালেহা বলে, তোমার মেয়ে তো তোমাকে ছাড়া ঘুমাতেই চায় না, সারাক্ষণ শুধু বাবা বাবা করে। কলিমদ্দি তার ছোট মেয়ে নীলাকে কোলে নিয়ে বলতে থাকে, আম্মু এই তো আমি এসে গেছি, আমার আম্মু এখন তার বাবার কোলে। নীলা বলে, বাবা আমাকে একটা খেলনা গাড়ি কিনে দাও না, পাশের বাড়ির তিথিকে তার বাবা সুন্দর একটা গাড়ি কিনে দিয়েছে। কলিমদ্দি বলে, ঠিক আছে মা, তোমাকে আমি কিছুদিনের মধ্যেই একটা সুন্দর গাড়ি কিনে দেব, আম্মু মন খারাপ করো না। কলিমদ্দি না খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর সালেহা ডাকতে থাকে, কই গো না খেয়ে শুয়ে পড়লা যে? রান্না শেষ, উঠো খেয়ে নাও। কলিমুদ্দি বলে, বউ এখন একটু শান্তিতে ঘুমোতে দাও। এই বলে সে আবার ঘুমিয়ে পড়ে। সারা রাত জেগে থাকার পর কার সকালবেলা ঘুম ধরবে না? এটা শুধু কলিমুদ্দির মতো সকল নাইট গার্ডরাই উপলব্ধি করতে পারে। দুপুরে সালেহা তাকে ডাকতে থাকে, কই উঠো না, বাসা ভাড়া নিতে বাড়ির মালিক এসেছে। কলিমুদ্দি তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে যায়। সে বউকে বলে, মালিককে বলো সামনের মাসে বেতন পেয়েই টাকাটা দিয়ে দেব। মালিক সালেহার কাছে কথা শুনে রেগে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় বলে যায়, ভেবেছিলাম টাকাটা দিয়ে দিলে বাসার টিনগুলো পরিবর্তন করব। কলিমুদ্দি বলে, সালেহা আজ আমি সন্ধ্যার আগেই ডিউটিতে যাব, তুমি সন্ধ্যার আগেই রান্নার কাজ শেষ করে নাও। সন্ধ্যাবেলা কলিমুদ্দি খেয়ে দেয়ে তার মেয়ে ও বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে ডিউটিতে চলে যায়। আজ সন্ধ্যার আকাশটাও ভালো না, কেমন যেন গুমট বেঁধে আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। সে খুব তাড়াতাড়ি নতুন জায়গায় পৌঁছায়, ততক্ষণে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। এক সময় সে ছোট্ট টঙের মতো ঘরটিতে প্রবেশ করে। যদিও সে বাড়িগুলো পাহারা দিতে গিয়েছে, তবুও সে ছোট্ট ঘরটিতে থেকে পাহারা দিতে মনস্থির করে। তার শরীর আধ ভেজা হয়ে গিয়েছে, হাতে থাকা গামছা দিয়ে মাথার পানি মুছে নেয়। সাথে থাকা টর্চটা জ্বালিয়ে আশেপাশে ভালো করে দেখে নেয়। আজ রাতটা সে একটা পরিত্যক্ত মতো জায়গায় একদম একা। রাতটা তার এখানে ডিউটি করে কাটাতে হবে। একে তো ঝোপঝাড়ের মধ্যে সাপের ভয়। কলিমুদ্দি ছোট চৌকিতে বসে পা ঝুলিয়ে বসে, একটা বিড়ি ধরিয়ে টানতে থাকে। হঠাৎই সে পাশে একটা ছোট ঘর দেখতে পায়। আশ্চর্য, এখানে তো সে দিনের বেলা কোনো ঘর দেখেনি, এখানে তো কোনো ঘরই ছিল না, তাহলে এটা কিভাবে সম্ভব? কলিমুদ্দি তার ছোট্ট ঘর থেকে বেরিয়ে পাশে থাকা সেই ঘরের দিকে যেতে থাকে। আস্তে আস্তে সে ঘরের সামনে এসে দাঁড়ায়। মনে হচ্ছে ঘরের ভেতর কেউ আছে, কেউ কথা বলছে মনে হচ্ছে। সে ঘরের জানালা দিয়ে উঁকি দিতেই দেখে ঘরে একটা বিছানা। দেখে মনে হচ্ছে বিছানায় কেউ শুয়ে গোঙানির মতো আওয়াজ করছে। মনে হচ্ছে শুয়ে থাকা লোকটাই এভাবে কান্না করছে, কিন্তু বোঝা যাচ্ছে না বিছানায় কে শুয়ে আছে। কলিমুদ্দি ভালো করে দেখতে চাইলে সে দেখে বিছানার পাশেই আরেকজন দাঁড়িয়ে আছে, সেটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কলিমুদ্দি ভাবে, এখানে তো কোনো ঘরই ছিল না, এখন ঘর আসলো কোথা থেকে, আর ঘরের ভেতর এরা কারা? তখনই সে দেখতে পায় ঘরের ভেতরে দাঁড়িয়ে থাকা সেই অবয়বটি তার দিকে ভয়ানকভাবে তাকিয়ে আছে। আর তখনই কলিমুদ্দি ঘুম থেকে জেগে ওঠে। ওহ, তাহলে স্বপ্ন ছিল এটা, বাঁচা গেল। পাশে থাকা টর্চটি হাতে নিয়ে সে বেরিয়ে আশেপাশে কয়েকবার তাকায়। সবকিছু ঠিকই আছে, তবে কলিমুদ্দি খেয়াল করে পাশে থাকা বাঁশঝাড়টা অস্বাভাবিকভাবে নড়ছে। মনে হচ্ছে কিছু একটা বাঁশঝাড়ের বাঁশগুলো সমানে নড়াচড়া করছে। দিনের বেলা জায়গাটা কত নীরব আর শুনশান ছিল, এখন রাতের বেলা পুরো এলাকাটা কেমন যেন লাগছে। সে কোনো কিছু না ভেবে বাঁশঝাড়ের দিকে টর্চ মারে। কোথায়? সেখানে তো কাউকেই দেখা যাচ্ছে না, কে ছিল সেখানে? সে মনে মনে ভাবে। এত রাতে একা ঝোপঝাড়ের মতো একটা নির্জন জায়গায় মাঝরাতে কলিমুদ্দি একদম একা, ভাবতেই তার গা শিউরে উঠছে। সে দীর্ঘদিন যাবত সিকিউরিটি চাকরি করছে, কিন্তু কোনোদিন কোনো ভয়ানক পরিস্থিতির শিকার হয়নি। তো সে কিছুটা ভয় পেয়ে যায়। সে ভাবে, এটা যাই হোক না কেন, আমার সেদিকে নজর না দিলেই হলো। যাই হোক, বরং সেই ছোট্ট রুমটিতে বসে ডিউটি করি, আর আমি যদি কারো কোনো ক্ষতি না করি তাহলে সেটা আমার কোনো ক্ষতি করবে না। কলিমূর্তি এসব ভাবতে ভাবতে সেই ছোট্ট রুমটিতে এসে বসে থাকে। একসময় সে বসে থাকা অবস্থাতেই সেখানে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা তার ঘুম ভাঙে। মনে মনে সে ভাবতে থাকে, না এভাবে ঘুমালে তার চাকরি থাকবে না, যদি সেটা মালিক জানতে পারে। যাই হোক, সে সুন্দর করে সেখান থেকে সব কিছু গুছিয়ে তার বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে দেখে তার বউ সালেহা নাস্তা রেডি করে রেখেছে। নীলা তার মায়ের পাশে বসে বই পড়ছে। কলিমুদ্দি শিক্ষিত না হলেও তার স্ত্রী সালেহা কিছুটা লেখাপড়া করেছে, তাই তার মেয়ে নীলাকে মাঝে মধ্যে পড়া দেখিয়ে দিচ্ছে সে। কলিমুদ্দি তার মেয়ে নীলাকে আদর করে কাছে ডাকে, নীলা মা এদিকে আসো। নীলা দৌড়ে কলিমুদ্দির কাছে আসে। আব্বু তুমি আমার জন্য খেলনা গাড়ি এনেছো? সে জবাব দেয় না। না মা, আজ তো আনিনি, আরেক দিন ঠিক মনে করে নিয়ে আসবো। তুমি মন খারাপ করো না, ঠিক মতো পড়ো, তোমাকে আমি সুন্দর দেখে একটা খেলনা গাড়ি কিনে দেব। নীলা বলে, ঠিক আছে আব্বু, তুমি আমাকে সুন্দর দেখে একটা গাড়ি কিনে দিবে কিন্তু। সালেহা বলে, হ্যাঁ মা ঠিক আছে, তোমার আব্বু তো বলেছে যে সে তোমাকে গাড়ি কিনে দেবে, এখন আসো ভাত খেয়ে নাও, আসো লক্ষ্মী মেয়ের মতো ভাত খেয়ে নাও তুমি। নীলা তার বাবা মায়ের সাথে একসাথে বসে ভাত খায়। কিছুক্ষণ পর কলিমুদ্দি ঘুমিয়ে পড়ে। সেদিন সন্ধ্যাবেলা সময় মতো ডিউটিতে যায় সে। সে মাঝরাতে বাসছাড়ের ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। এটা শুনে কলিমুদ্দি কিছুটা অবাক হয়। এত রাতে বাসঝাড়ের ভেতর থেকে কান্নার আওয়াজ কোথা থেকে আসে? আর কি আছে এই বাসঝাড়ের ভেতর যে কিনা এত রাতে সেখানে কান্না করছে? ব্যাপারটা তার কাছে খুবই খটকা লাগে। কিছুটা বিচলিত হয়ে সে ভাবতে থাকে, এটা কি হতে পারে? মানুষ তো হওয়ার কথা না, কারণ এত রাতে এই একটা নির্জন ঝোপঝাড় জায়গায় মানুষ কোথা থেকে আসবে? এসব ভাবতে ভাবতে সে একটা সিগারেট ধরায় ও মনের সুখে টানতে থাকে। সে অনেকের কাছে শুনেছে যে আগুন দেখলে নাকি খারাপ জিনিস ধারে কাছে আসে না, তাই সে সিগারেট টানতে থাকে ও তার পরিবারের কথা ভাবতে থাকে। তার ছোট্ট মেয়ে নীলার কথা ভাবে সে। মেয়েটাকে একটা খেলনা গাড়ি কিনে দিতে হবে। যেই না সিগারেটটা শেষ করেছে তখনই ঝোপঝাড় থেকে একটা কারো আওয়াজ শোনা যায়। কেউ কলিমুদ্দির নাম ধরে ডাকছে, এই কলিমুদ্দি এদিকে আয়, আমার বাসটা টেনে জঙ্গল থেকে বের করে দে। এটা শুনে কলিমুদ্দির গায়ে কাঁটা দিয়ে ওঠে। সে অবাক হয়ে সেদিকে কান পেতে শোনে যে সেখান থেকে আবারও কেউ বলে ওঠে, কলিমুদ্দি আমার বাসটা একটু জঙ্গল থেকে বের করে দে। এবার কলিমুদ্দিন ছোট সেই রুমের বেড়ার ফাঁকা অংশ দিয়ে বাইরে তাকিয়ে দেখে বাসছাড়ের আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। সে চুপ করে বসে থাকে আর ভাবতে থাকে, যদি বাসছাড়ে কেউ নাই থাকে তাহলে কে তাকে জঙ্গল থেকে বাসটি বের করার জন্য ডাকছে? এটা ভেবে সে আবারও ভয় পেয়ে যায়। না জানি আজ সে কোন বিপদ ডেকে আনল, কেন যে সে একা একা এই জায়গায় ডিউটি করতে এলো। এখন সে বারবার অনুতপ্ত হচ্ছে, অতিরিক্ত টাকার লোভে কেন যে সে এই ভয়ানক জায়গায় একাই ডিউটি করতে রাজি হয়েছে। এখন সে প্রচন্ড অনুতপ্ত হচ্ছে। কিছুক্ষণ পরই কলিমুদ্দির বাহিরে যাওয়ার প্রয়োজন পড়ে, মানে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য সে বাহিরে বের হয়। সে পাশে থাকা সেই ছোট্ট একটি টয়লেটে যায়। সেখানে যাওয়ার সময় তার খুব ভয় ভয় করছিল। হাতে থাকা টর্চ লাইট দিয়ে বারবার সে চারিদিকে দেখতে থাকে, কই আশেপাশে তো কাউকে দেখাই যাচ্ছে না। তবু যে কেন মনের মধ্যে এত ভয় কাজ করছে। আচ্ছা, যে জিনিস আমরা দেখি না সেই জিনিসের প্রতি আমাদের এত ভয় কেন কাজ করে? মনে মনে কলিমুদ্দি এসব ভাবতে থাকে। আসলেই কি ভূত বা অশরীরী বলে কিছু আছে? আর যদি থেকেও থাকে তাহলে সেগুলো দিনের বেলায় আমাদের সামনে আসে না কেন? আমাদেরকে ভয় দেখায় না কেন? মনে মনে এসব ভাবতে থাকে সে। ভয় ভয়ে প্রকৃতির কাজ শেষ করে আবার সেই ছোট্ট ঘরে প্রবেশ করে। এবার সে ছোট্ট রুমটিতে প্রবেশ করার পর কিছুটা অবাক হয়। সে দেখে ছোট্ট বিছানার উপর তার গায়ে দেওয়ার যে চাদরটি ছিল সেটি আর এখন নেই। আশ্চর্য, এইমাত্র চাদরটি এখানে রেখে সে বের হয়েছিল, তাহলে এত তাড়াতাড়ি চাদরটি কোথায় গেল? আর তাছাড়া এখানে তো কেউ নেই, চাদরটি কোথায় গেল? এসব ভাবতে ভাবতে সে রুম থেকে আবারও বের হয়। হাতে থাকা টর্চ দিয়ে চারপাশে ভালো করে দেখতে থাকে যে কোথায় চাদরটি আছে। হয়তো বাতাসে চাদরটি উড়ে কোথাও আশেপাশে পড়েছে, তাই সে আশপাশটা ভালো করে দেখে নিল। কিন্তু না, কোথাও তার চাদরটি দেখা যাচ্ছে না। তার সাথে এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। চাদর খুঁজতে খুঁজতে কলিমুদ্দি সেই বাঁশঝাড় অবধি পৌঁছে যায়। বাঁশঝাড়ের কাছে গিয়ে সে যখন ভেতরের দিকে টর্চ দিয়ে দেখতে থাকে, হঠাৎই সে চাদরটি বাঁশঝাড়ের ভেতরে একটি বাঁশের সাথে ঝুলে থাকতে দেখে সে। কলিমুদ্দি রাগে বলতে থাকে, কে এখানে, কে আছে এখানে, আমার সাথে মজা করছিস, সামনে আয় আমার। কিন্তু না, সেখান থেকে কারো কোনো সাড়া পাওয়া যায়নি। কলিমুদ্দি সাহস করে বাঁশঝাড়ের ভেতরে প্রবেশ করে এবং চাদরটি সেখান থেকে নিয়ে রুমে চলে আসে। সে কিছুই বুঝতে পারছে না তার সাথে এসব কি ঘটছে। আচ্ছা, তার সাথে কি কেউ লুকিয়ে মজা করছে? হয়তো কলিমুদ্দি একাই এখানে ডিউটি করে, অনেক টাকা পেয়ে যাবে, এটা কেউ সহ্য করতে পারছে না, তাই হয়তো তাকে ভয় দেখাচ্ছে, যাতে কলিমুদ্দি চলে গেলে সেই ব্যক্তি সেখানে ডিউটি করে অতিরিক্ত টাকা নিতে পারে। এটা হতেই পারে, এটা ভেবে সে রুমে বসে সিগারেট টানতে থাকে। একা মাঝরাতে একটা নিরিবিলি ঝোপঝাড়ের মতো জায়গায় ছোট্ট একটা কুটির ঘরের ভেতর বসে কলিমুদ্দি এক মনে সিগারেট টেনেই যাচ্ছে। তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ দেখা যাচ্ছে। কিছু একটা দেখে হয়তো সে ভয়ে আছে। কি দেখেছে সে? কলিমুদ্দি সিগারেট খায় আর ভাবে, এই রাতের বেলায় এখানে আমি ছাড়া আরো কেউ নিশ্চয়ই আছে। ওই যে কিছুক্ষণ পূর্বে কেউ আমায় ডাকছিল, আমাকে বলছিল জঙ্গল থেকে আমার বাসটি নামিয়ে দে। এসব ভাবতে ভাবতে কলিমুদ্দি আবারও সেখানে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তার ঘুম ভাঙে, সে সব কিছু গুছিয়ে বাড়ি ফিরে আসে। সে পরিবারে সালেহার সাথে ছোট মেয়ে নীলাকে নিয়ে খেতে বসেছে। সালেহা বলে, আচ্ছা তোমাকে কত করে বলি এসব ডিউটির কাজ ছেড়ে অন্য কিছু করো, আমার আর ভালো লাগে না। কলিমুদ্দি বলে, এতদিন আমার সাথে সংসার করছো, কোনোদিন তো একথা বলনি, আজ হঠাৎ এসব বলছো কেন? সালেহা বলে, তুমি কি তখন বিয়ের আগে একবারও বলেছিলে যে তুমি একটা সিকিউরিটি গার্ডের চাকরি করো? এই চাকরি কেউ করে? বাসায় আমাদের একা ফেলে তুমি রাতের আধারে কোথায় না কোথায় ডিউটি করো, আমাদের কথা তো একটু ভাবো। তাছাড়া ঘরে একটি মেয়ে আছে, তাকে পড়ালেখা করিয়ে মানুষ করতে হবে তো। মেয়ে বড় হলে তোমার পেশাটা মেয়ের বিয়ে দিতে গেলে বাধা হয়ে দাঁড়াবে। কলিমুদ্দি বলে, সালেহা তুমি এসব কি বলছো? আমি তো এখন যা করছি সব তোমার আর আমাদের মেয়ের জন্যই করছি। সালেহা বলে, তারপরেও বলছি তুমি এ চাকরিটা ছেড়ে দাও, ইদানিং রাতে একা থাকতে আমার কেমন যেন ভয় লাগে, মাঝরাতে কারণে অকারণে আমার ঘুম ভেঙে যায়, মনে হয় ঘরের দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে, কখনো এটাও মনে হয় কেউ আমাকে আড়াল থেকে দেখছে। কলিমুদ্দি বলে, ঠিক মতো ঘুমালে তোমার এসব ভাবনা ঠিক হয়ে যাবে, তুমি নীলাকে নিয়ে শুয়ে পড়ো, আমাকে একটু মালিকের বাসায় যেতে হবে। মালিক আমায় ডেকেছে। সালেহা রেগে বলতে থাকে, কোথায় একটু আমাদের সময় দিবে, তা না করে বাইরে যাচ্ছ। কলিমদ্দি আবার জবাব দেয়, লক্ষ্মী বউ রাগ করো না, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব। এ কথা বলে সে মালিকের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মালিক তাকে জিজ্ঞেস করে, কিরে কলিমদ্দি, আমার নতুন জায়গায় তোর ডিউটি কেমন চলছে রে? কলিমদ্দি জবাব দেয়, স্যার ভালোই চলছে। মালিক জিজ্ঞেস করে, কোনো সমস্যা হয়নি তো? কলিমদ্দি মাথা নেড়ে জবাব দেয়, না স্যার সবকিছু ঠিক আছে। স্যার একটা কথা বলবো? মালিক বলে, হ্যাঁ বল। কলিমদ্দি বলে, আমাকে কিছু টাকা দিবেন স্যার, কিছু টাকার জরুরি প্রয়োজন ছিল। মালিক বলে, এখন তো তহবিলে টাকা নেই, তারপরেও তুই যখন এত করে বলছিস, এই ধর এখানে 500 টাকা আছে, এটা দিয়ে কদিন চল। কলিমদ্দি টাকাটা হাতে নিয়ে বাড়ির দিকে হাঁটতে থাকে। বাড়িতে যাবার পথে একটি দোকানে তার চোখ আটকে যায়। তার মেয়ে নীলা গাড়ি কিনে দেবার কথা বলেছিল, তাই সে ভাবে আজ মেয়ের জন্য একটা গাড়ি কিনে নেবে। তাই সে দোকানে প্রবেশ করে ও কিছুক্ষণ দেখার পর একটা গাড়ি পছন্দ করে। দোকানদারকে গাড়িটির দাম জিজ্ঞেস করলে দোকানদার বলে, এই গাড়িটার দাম 2500 টাকা। 2500 টাকা? কলিমদ্দি মন খারাপ করে বলতে থাকে, ঠিক আছে গাড়িটা রেখে দিন, আমি পরে এসে নিয়ে যাব। কলিমদ্দি হেঁটে বাড়ি পৌঁছায়। সালেহা জিজ্ঞেস করে, কোথায় ছিলে? কলিমদ্দি কোনো কিছু না বলে শুয়ে পড়ে। তাকে ঘুমাতে হবে, নইলে রাত জেগে ডিউটি করতে পারবে না সে। অনেক সময় তার ঘুমিয়ে কাটে। সন্ধ্যাবেলা সে সালেহা ও নীলার কাছে বিদায় নিয়ে হাতে লাঠি, টর্চ ও বাঁশি নিয়ে ডিউটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। সেদিনের মতো আজও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। কলিমদ্দি গামছা মাথায় দিয়ে সেই ঝোপঝাড় মতো নির্জন পরিত্যক্ত জায়গায় পৌঁছায়। আজ আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, রাতটাই কেমন যেন লাগছে। আকাশে কোনো চাঁদ দেখা যাচ্ছে না, নেই কোনো তারাও। কলিমদ্দি ছোট রুমের তালা খুলেই দেখতে পায় রুমের খানিকটা অংশ বৃষ্টির পানিতে ভিজে আছে। কোনো মতে বৃষ্টির পানি মুছে বসে মাথা মুছতে থাকে সে। আজকের রাতটা তার কাছে কেমন যেন অন্যরকম লাগছে। আশেপাশে কোনো ঘর বাড়িও নেই, এরকম একটা ঝোপঝাড় মতো জায়গা, তাও আবার পরিত্যক্ত একটা বাড়ির পাশে। তার কাছে আজ একটু ভয় ভয় লাগছে। না না, ভয় পেলে চলবে না, সে একজন নাইট গার্ড, তার তো ভয় পেলে চলবে না। তাই সে বাহিরে ভালো করে টর্চ মেরে দেখতে থাকে সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিক আছে দেখে সে আবারও ছোট ঘরে প্রবেশ করে এবং মনে সুখে সিগারেট টানতে থাকে। এভাবে অনেকক্ষণ কেটে যায়। সে ভাবে, একা একা ভালো লাগে না, সময়ও তেমন কাটে না, যদি আরো একজন থাকতো তাহলে গল্প করে খুব সহজেই রাতটা কাটানো যেত। এসব ভাবতে ভাবতে একসময় কলিমদ্দি সেখানেই ঘুমিয়ে পড়ে। বিপত্তি বাজে মাঝরাতে, হঠাৎই তার ঘুম ভেঙে যায়, সে তখনও শুয়ে আছে। বাসছাড় থেকে একটা বিকট আওয়াজের চিৎকার শোনা যায়। কলিমদ্দি থতমত হয়ে বসে পড়ে, পাশে থাকা টর্চ লাইটটি নিয়ে আশেপাশে দেখতে থাকে, কিন্তু আশেপাশে কেউ নেই। কলিমদ্দি বিকট আওয়াজ করে বাঁশিতে একটা ফু দেয়। কোথায়? আশেপাশে তো কেউ নেই, তাহলে চিৎকার করল কে? তখন সে সাহস করে ছোট ঘর থেকে বেরিয়ে বাসছাড়ের দিকে হাঁটতে থাকে। এক পা দু পা করে সামনের দিকে এগোচ্ছে। কলিমদ্দি একটা অদ্ভুত রকমের গন্ধ পায়। আরে, এরকম বাজে গন্ধ কোথা থেকে আসছে? এর আগে তো এখানে এরকম কোনো গন্ধ পাওয়া যায়নি। আস্তে আস্তে সে বাসছাড়ের একেবারে কাছে চলে আসে। হঠাৎই অন্য প্রান্তে থাকা একটা গাছ নড়ে ওঠে, সাথে সাথে চমকে ওঠে সে। সেখানে টর্চ ধরতেই দেখে সেখানে কিছুই নেই। কলিমূর্তি তার জীবনে ভূত প্রেত নিয়ে নানান গল্প শুনে এসেছে, কিন্তু কোনোদিন বাস্তবে ভূত দেখেনি সে। আজ কেন জানি তার সেসব ভূতের গল্পের কথা মনে পড়ছে। কলিমূর্তি যেখানে দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনটায় একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। অবয়বটি কলিমূর্তির অলক্ষে তার দিকে আসতে থাকে, যেই না তাকে স্পর্শ করতে যাবে অমনি মুষলধারে বৃষ্টি শুরু হয়। আর সাথে সাথে কলিমূর্তি দৌড়ে সেই ছোট্ট রুমের ভেতরে প্রবেশ করে। আজ তার কেন জানি ভয় ভয় লাগছে, মনে মনে সে দোয়া দরুদ পড়তে থাকে, সে শুয়ে তার পরিবারের কথা ভাবতে থাকে। এভাবে সে হঠাৎ ঘুমিয়ে পড়ে। সকালে পাখির কিচিরমিচি শুনে তার ঘুম ভাঙে। কলিমূর্তি ছোট্ট ঘর থেকে বেরিয়ে প্রতিদিনের মতো বাড়িতে চলে যায়। কলিমূর্তি রাতের বিভীষিকাময় ডিউটি শেষ করে বাড়ি ফেরে। সে ভাবছে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তার বউ মানে সালেহাকে বলে দিবে, মানে পুরো ব্যাপারটি সে সালেহার সাথে শেয়ার করবে। সে সালেহার সাথে নাস্তা সেরে বসে আছে, তখন সালেহা এসে তার কানে কানে বলে, এই শোনো, গত রাতেও আমি ঘরের বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। কি বললে তুমি? বলেই কলিমূর্তি চমকে ওঠে, তোমার কোনো ক্ষতি হয়নি তো? তোমার কিছু হয়নি তো? সালেহা মাথা নাড়ে, আরে না, কি যে বলো, আমার কিছুই হবে না, তোমার মেয়ে তো সবসময় আমাকে দেখে রাখে, আর আমিও কি এতটা ভীতু নাকি যে কোনো কিছুতেই সহজে ভয় পেয়ে যাব? কলিমূর্তি বলে, হয়েছে, এখন সাহসিকতা না দেখিয়ে আমার জন্য একটা পান বানিয়ে দাও। সালেহা একটা পান বানিয়ে কলিমূর্তিকে দেয়। পান চিবাতে চিবাতে কলিমূর্তি বলে, শোনো বউ, আমিও না রাতে ডিউটির সময় অদ্ভুত সব আওয়াজ শুনি, মনে হয় কেউ সবসময় আমাকে অনুসরণ করছে। সালেহা জিজ্ঞেস করে, তোমার কিছু হয়নি তো আবার? কলিমূর্তি জবাব দেয়, আরে না, আমি কি এসব ভুটুত বিশ্বাস করি নাকি? যাই হোক, সালেহা রাতের বেলা দরজায় কেউ নক করলে ভুলেও দরজা খুলবে না। সালেহা বলে, ঠিক আছে। সেদিন সন্ধ্যাবেলা কলিমূর্তি খাবার না খেয়ে সেই খাবার নিয়ে ডিউটির উদ্দেশ্যে বের হয়ে যায়, কেননা তার মালিক তাকে ফোন দিয়ে তাড়াতাড়ি ডিউটিতে যেতে বলেছে। যাই হোক, সে খাবার নিয়ে ডিউটিতে গিয়ে সেই ছোট রুমে রেখে কিছুক্ষণ ভালো করে আশপাশে তাকিয়ে দেখে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছুই ঠিক আছে, তবে সে খেয়াল করে বাসছাড় থেকে একটি বাস নেই। মনে হচ্ছে কেউ বুঝি আজ বাসছাড় থেকে বাস কেটে নিয়ে গিয়েছে। সে কিছুই বুঝতে পারছে না, এখানে তো আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, তাহলে কে বা কারা এসে এরকম নিরিবিলি একটা ঝোপঝাড়ের মতো পরিত্যক্ত জায়গা থেকে বাস কেটে নিয়ে গেল। কলিমূর্তি কোনো কিছু ভেবে না পেয়ে আবারও ছোট রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করতেই সে চমকে ওঠে, সাথে খুবই অবাক হয়। আজব তো, ছোট্ট রুমে তার রাখা খাবারগুলো সেখানে নেই, দেখে মনে হচ্ছে সেগুলো কেউ খেয়ে নিয়েছে। কলিমূর্তি কিছুই বুঝতে পারছে না, তার সাথে কি হচ্ছে এসব? তাহলে কি আজ রাত সে না খেয়েই কাটাবে? কেউ কি আড়াল থেকে তার সাথে মজা করছে? সে কিছুই বুঝতে পারছে না, নাকি কোনো বিড়াল এসে খাবারগুলো খেয়ে নিয়েছে? যা হয়েছে তা তো ফিরিয়ে আনা যাবে না। সে বোতল থেকে একটু পানি পান করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে একটি মহিলার বিকট চিৎকার শোনা যায়। এই অন্ধকারে রাতের বেলা একটা মহিলার চিৎকার, তার কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে। আচ্ছা, কোনো পাগলি মহিলা এখানে আসেনি তো, যে কিনা তার খাবারগুলো খেয়ে নিয়েছে? এসব ভাবতে ভাবতে সে টর্চ হাতে বাহিরে বেরিয়ে চারপাশে দেখতে থাকে। সে উচ্চ স্বরে বলতে থাকে, এই কে এখানে, কে আছে সেখানে? পাশের গাছ থেকে একটা বাদুর উড়ে যেতে দেখা যায়। টর্চ হাতে নিয়ে এসে আস্তে আস্তে বাঁশ ঝাড়ের দিকে যেতে থাকে। হঠাৎই সে খেয়াল করে বাঁশ ঝাড়ের কাছে বড় একটি গাছের আড়ালে কারো কাপড়ের অংশ দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে গাছের আড়ালে কোনো মহিলা দাঁড়িয়ে আছে, আর মহিলাটির কাপড়ের কিছু অংশ গাছের এক পাশ থেকে দেখা যাচ্ছে। কলিমুদ্দি ভাবে, কে এটা? দেখে তো মনে হচ্ছে কোনো মহিলা, তবে কি এই মহিলাটি তার খাবারগুলো খেয়ে নিয়েছে? এসব ভেবে সে জিজ্ঞেস করে, এই কে রে এখানে? কোনো আওয়াজ না পেয়ে সে আস্তে আস্তে গাছের আড়ালে লুকিয়ে থাকা মহিলাটির কাছে যেতে থাকে। তখনই সে খেয়াল করে বাঁশঝাড়ের প্রত্যেকটি বাঁশ অস্বাভাবিকভাবে নড়ছে। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি বাঁশঝাড়ে তাণ্ডব লীলা চালাচ্ছে। কলিমুদ্দি বাঁশঝাড়ে তাকিয়ে মুহূর্তের মধ্যেই সেই বড় গাছটির দিকে তাকাতেই দেখে সেখানে আর কেউ নেই। মানে কিছুক্ষণ পূর্বেও এখানে একটা মহিলা লুকিয়েছিল, এখন চোখের পলকেই মহিলাটি কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। কলিমুদ্দি কিছুটা ভয় পেয়ে যায়। মুহূর্তের মধ্যে সে বাঁশঝাড়ের দিকে তাকায়, কোথাও কিচ্ছু নেই। এরপর সে বড় গাছটির দিকে তাকিয়ে দেখে যে সেখানে কোনো মহিলা নেই। তাহলে সেই মাত্র যাকে দেখলো সে কে ছিল? যা কিনা মুহূর্তের মধ্যে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল, ব্যাপারটা তার কাছে খুবই ভয়ানক লাগলো। তাই সে সেদিনের মতো ভয় পেয়ে সেখান থেকে চলে আসে এবং তার ছোট্ট রুমে বসে থাকে, আর সেই কিছুটা ভয় ভয়ে সেই রাতটা কাটায়। সে খুবই অনুতপ্ত হয়, কেন যে টাকার লোভে সে দুজনের ডিউটি একাই করতে রাজি হলো। সেদিন সকালে বাসায় ফিরে দেখে তার ছোট্ট মেয়ে বারবার কান্না করছে। তখন কলিমুদ্দি জিজ্ঞেস করে, মা তুমি কান্না করছো কেন? ছোট মেয়ে নীলা কেঁদে কেঁদে বলে, বাবা জানো আজ রাতে মা আমাকে অনেক মেরেছে। কলিমুদ্দি সালেহাকে জিজ্ঞেস করে, কি সালেহা, নীলা কি সত্যি বলছে? তুমি কি নীলাকে মেরেছ? সালেহা বলে, আরে তোমার মেয়ে আল্লাহ দেখে বাঁচি না, রাতে এত করে বলছি নীলা ঘুমাও, সে বারবার বলে আমি আব্বুর সাথে ঘুমাবো। কলিমুদ্দি বলে, তাই বলে মেয়েটাকে মারবে তুমি? কলিমুদ্দি রেগে গিয়ে সেখান থেকে পাশের বাড়ি চলে যায়। পাশের বাড়িতে গিয়ে কলিমুদ্দি একটি মহিলার কাছে জানতে পারে যে কলিমুদ্দির বউ সালেহা নাকি রাতের বেলা তাদের বাড়ির আশপাশে হাঁটাহাঁটি করে। সেই মহিলা গত রাতেও নাকি সালেহাকে তাদের বাড়ির পাশে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকতে দেখেছে। মহিলার কথা শুনে কলিমুদ্দি রেগে বলে, আমার বউ সম্পর্কে কোনো উল্টোপাল্টা কথা বলবেন না। মহিলাটি বলে, তোমার বউ সম্পর্কে খারাপ কিছু বলার উদ্দেশ্য আমার নেই। মিয়া নিজের বউ কেন এমন করে সেটা আগে দেখো গিয়ে। কলিমুদ্দি সেখান থেকে রেগে বের হয়ে পাশের একটা বাজারে গিয়ে বসে চা পান করছিল। তখনই সেই চায়ের দোকানদার বলে, কলিমুদ্দি ইদানিং তোমার পরিবার সম্পর্কে কি শুনছি সব? তোমার বউ নাকি রাত বিরাতে মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়? কলিমুদ্দি বলে, খবরদার বলছি, আমার বউ সম্পর্কে আর একটি কথা বললেও তোকে আমি শেষ করে ফেলব। সে রেগে সেখান থেকে বের হয়ে যায়। পাশের দোকান থেকে সে একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে বাড়ি ফেরে। আজ তো এর একটা বিহিত করতেই হবে। বাসায় গিয়ে সে বউকে অনেক শাসিয়ে বলে, তোমার নামে লোকে এসব কি বলছে? তুমি নাকি রাত বিরেতে মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়াও, এগুলো কি? সালেহা বলে, আপনি কার কাছ থেকে কি শুনেছেন জানি না, লোক মুখে এসব কথা শুনে আমাকে অবিশ্বাস করছেন আপনি। তখন তাদের ছোট মেয়েটি বলে, বাবা কিছুদিন যাবত মা রাতের বেলা না ঘুমিয়ে জেগে থাকে। এ কথা বলতেই সালেহা তার মেয়েকে চুপ থাকতে বলে। কলিমুদ্দি বলে, আমি যেন আর কোনোদিন কারো কাছে এসব না শুনি। এ কথা বলে সে শুয়ে একটা ঘুম দেয়। ঘুম থেকে জেগে সে দেখতে পায় বাসায় নীলা একা বসে খেলা করছে, আশপাশে কোথাও সালেহাকে দেখা যাচ্ছে না। নীলা তোমার আম্মু কোথায়? তখন সালেহা পাশের বাড়ি থেকে চাল নিয়ে ফেরে। কলিমুদ্দি রেগে জিজ্ঞেস করে, নীলাকে একা রেখে তুমি কোথায় গিয়েছিলে? সালেহাও রেগে জবাব দেয়, বারে ঘরে যে চাল নেই সেই খবর কি আপনার আছে? করেন তো নাইট ডিউটির চাকরি, আপনি কি করে বুঝবেন ঘরে কি আছে আর কি নেই? কলিমুদ্দি রেগে বলে, যাই হোক, আর কখনোই নীলাকে একা রেখে কোথাও যাবে না, কথাটি মনে রেখো। সালেহা বলে, তুমি আমাকে ভুল বুঝছো। সেদিন রাতে কলিমুদ্দিন না খেয়েই বাসা থেকে বেরিয়ে যায়। আজ তার মনটা ভালো না, ভালো থাকবেই বা কি করে, নিজের বউয়ের নামে এসব কথা শুনলে কারই বা মন ভালো থাকবে। প্রতিদিনের মতো আজও সে ডিউটিতে পৌঁছে সেই ছোট্ট ঘরে প্রবেশ করে। আস্তে আস্তে রাত বাড়ছে, আজ রাতেও আকাশে চাঁদের দেখা নেই, কেননা আজ অমাবস্যা রাত। মনে হচ্ছে রাক্ষসে কালো মেঘ নিরীহ চাঁদটাকে ঘিরে ফেলেছে। কলিমুদ্দি একটা সিগারেট ধরিয়ে টানতে থাকে। আশপাশ নিস্তব্ধ, কোথাও কেউ নেই। এরকম একটা ভুতুড়ে পরিবেশে কলিমুদ্দি একা। বাসায় তার বউটা নীলাকে নিয়ে এখন কি করছে সে মনে মনে এসব ভাবে। হঠাৎই সে তার রুমের বাহিরে একটা আওয়াজ শুনতে পায়। আওয়াজটা এইরকম, মনে হচ্ছে যেন বাহিরে কেউ কোনো কিছু টেনে নিয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে সে দাঁড়িয়ে দেখার চেষ্টা করে বাহিরে কে। সে দরজাটা একটু খুলতেই দেখে ঠিক তার রুমের সামনে দিয়ে একটা মহিলার মতো দেখতে কিছু একটা টেনে সেই বাঁশঝাড়ের দিকে নিয়ে যাচ্ছে। মহিলাটির মুখ দেখা যাচ্ছে না, তবে তার শাড়ির আঁচল মাটিতে ছেঁচড়ে যাচ্ছে। কলিমুদ্দি দেখার চেষ্টা করে যে মহিলাটি কি টেনে নিয়ে যাচ্ছে। তখনই সে যা দেখতে পায় তাতে সে খুবই ভয় পেয়ে যায়। কলিমুদ্দি দেখে মহিলাটি তার মতোই, মানে যাকে টেনে নিয়ে যাচ্ছে তার চেহারাটাও ঠিক কলিমুদ্দির মতো দেখতে। সে এটা দেখে চমকে ওঠে, তার শরীর ঘেমে যাচ্ছে। কি করবে সে কিছুই বুঝতে পারছে না। আর ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। উফ, এতক্ষণ তাহলে সে স্বপ্ন দেখেছে। সে দিনের বেলা ঘুমের মধ্যে এসব স্বপ্নে দেখল, এখন সে তার বাসাতেই আছে। সে ভাবে তার, মানে সালেহাকে নিয়ে এলাকাবাসী যা কিছু বলেছে বা যা ঘটেছে সবই স্বপ্নে দেখা। সালেহা বলে, কি তোমার ঘুম ভেঙেছে? কলিমুদ্দি জবাব দেয়, হ্যাঁ। নীলা পাশেই বসে খেলছে। কলিমুদ্দি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উঠে পড়ে। সে সালেহাকে বলে, তাড়াতাড়ি রান্না শেষ করো, আমি এখনই ডিউটিতে যাব। একসময় কলিমুদ্দি ডিউটিতে যায়, সে প্রতি রাতের মতো আজও ডিউটিতে পৌঁছায়। ডিউটিতে গিয়েই সে খেয়াল করে যে আজ সে ভুল করে টর্চ লাইটটি তার সাথে আনতে ভুলে গিয়েছে। ভুলবশত সে টর্চ লাইটটি আনেনি। যা, এটা কোনো কাজ হলো? এই অন্ধকার রাতে একা একটা নির্জন জায়গায় ডিউটি, তাও আবার টর্চ লাইট ছাড়া। তাও আজ অমাবস্যার রাত, এটা একটু বেশি হয়ে গেল না? যাক, কি আর করার, বাসা থেকে তার ডিউটির জায়গাটাও কম দূরত্বের ছিল না। তাই সে ঠিক করে আজ রাত সে টর্চ ছাড়াই ডিউটি করবে। যেই কথা সেই কাজ। সে একটা সিগারেট ধরিয়ে টানতে থাকে, আর তখনই সেই চিরচেনা ভয়ানক বাসার থেকে কারো কান্নার আওয়াজ ভেসে আসে। কলিমুদ্দি প্রথমে ভয় পেয়ে যায়। সে চিন্তা করে গিয়ে দেখবে সেখানে কে কান্না করছে। পরক্ষণেই সে ভাবে, সেখানে যাওয়াতে আমার আবার না কোনো ক্ষতি হয়ে যায়। কোনোরকম চিন্তাভাবনা শেষে সে ঠিক করে আজ সে ঘর থেকে বেরই হবে না। কিছুক্ষণ এভাবে কেটে যায়। হঠাৎই তার রুমের পাশে বিকট আওয়াজে কে যেন বলে ওঠে, এই কলিমুদ্দি, একটু বাইরে আয় তো, একটু বাইরে আয়, দেখে যা বাইরে তোর বউ ও তোর ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। কলিমুদ্দি এটা শুনে ভয় পেয়ে যায়। সে ভাবছে, কি এটা, মনে হচ্ছে কোনো বয়স্ক মহিলা কাঁপা কাঁপা গলায় বলছে, এই কলিমুদ্দি একবার বাইরে আয়, তোর বউ বাচ্চা তোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। খদিমতি কি করবে কিছুই বুঝতে পারছে না। অবশেষে তার বউ বাচ্চার কথা চিন্তা করে সে বের হবার সিদ্ধান্ত নেয়। আস্তে আস্তে সে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। বের হবার আগে সে দরজার ফাঁকা অংশ দিয়ে বাহিরে দেখার চেষ্টা করে, আর বাহিরে তাকাতেই কলিমতি সবচেয়ে ভয়ানক দৃশ্য দেখতে পায়। সে দেখে বাহিরে ভয়ানক দেখতে একটি বৃদ্ধা মহিলা তার রুমের দিকে তাকিয়ে আছে, আর সেই মহিলাটি তাকে ডাকছে। মহিলাটি খুবই ভয়ানক দেখতে, তার মাথায় সাদা লম্বা চুল। কলিমতি খেয়াল করে বৃদ্ধা মহিলার মাথার চুলগুলো সেই বাঁশঝাড় থেকে তার ঘরের সামনে অবধি এসেছে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়, আর ভয়ঙ্কর মহিলাকে দেখে কলিমতি সেখানেই অজ্ঞান হয়ে যায়। সকালে তার জ্ঞান ফিরলে সে দেখতে পায় সামনে ছোট মেয়ে ও সালেহা দাঁড়িয়ে আছে, সাথে এলাকার কিছু মানুষও ছিল। কলিমতি জিজ্ঞেস করে, আমার কি হয়েছে? সালেহা বলে, তুমি সকালে বাসায় ফিরতে দেরি করায় আমরা ডিউটি সে পরিত্যক্ত বাড়ির সামনে যাই, তোমাকে সেই ছোট ঘরের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি, তারপর সেই ছোট রুমের দরজা ভাঙা হয়, তোমাকে কয়েকজন মিলে ধরাধরি করে বাসায় নিয়ে আসে। কলিমূর্তিকে সবাই অস্বাভাবিক অবস্থায় পেয়েছে, তাই সালেহা তাকে বাসায় নিয়ে একটা কবিরাজকে ডাকে। কবিরাজ বলে, তোর ভাগ্য ভালো ছিল বলে তুই বেঁচে ফেললি। সেই বাঁশ ছাড়ে রাতের বেলা অশুভ একটা আত্মা প্রতি রাতেই জেগে ওঠে, সেটা বাঁশ ছাড়ের কাছাকাছি সবাইকে মেরে ফেলার মতো ভয়ানক সব খেলায় মেতে ওঠে। প্রথমে সেই ভয়ঙ্কর আত্মা কিছুদিন ভয় দেখায়, তারপর একদিন সে সব লোককে মেরে ফেলে। আজ রাতে কলিমতি বেঁচে গেল। সে যদি রাতে মহিলার ডাকে সত্যি ঘর থেকে বের হতো, তাহলে সেই খারাপ আত্মাটি তাকেও শেষ করে দিত, কেননা কাল ছিল অমাবস্যার রাত, আর ভয়ঙ্কর সেই আত্মাটি মানুষকে ভয় দেখিয়ে অমাবস্যার রাত এলেই তাকে মেরে ফেলে। কলিমতি জিজ্ঞেস করে, আচ্ছা সেখানে এই আত্মাটি কোথা থেকে আসলো, আর সেটি বা কেনই আমাকে এভাবে মানুষকে মেরে ফেলে? জবাবে কবিরাজ বলে, সে অনেক কথা, আমি দীর্ঘদিন যাবত কবিরাজি করি, কোথাও কিছু হলে সবাই আমাকে ডাকে, তুই যে পরিত্যক্ত বাড়ির পাশে ডিউটি করছিস, সেখানে যে পরিত্যক্ত বাড়িটি দেখেছিস, একসময় সেই বাড়িতে একজন বসবাস করত, সেই বাড়িতে একজন দরিদ্র মহিলা কাজ করত, মহিলাটি দীর্ঘদিন যাবত সেই বাড়িতে কাজ করত, হঠাৎই একসময় মহিলাটি অসুস্থ হয়ে পড়ে, যার ফলে মহিলার মেয়ে সেই বাড়িতে কাজে যায়, মহিলাটি সাংসারিক টুকটাক কাজ করত, মহিলার মেয়েটির নাম ছিল সুফিয়া, সে সারা দিন কাজ শেষে যখন বাড়িতে আসছিল তখনই সেই বাড়ির মালিকের ছোট ছেলেটা তাকে ডাকে, আর সুফিয়া সেখানে গেলে সে তাকে কুপ্রস্তাব দেয়, যার ফলে সুফিয়া খেপে যায়। সে রাগান্বিত হয়ে বাড়ি ফিরছিল, হঠাৎই মেয়েটি দেখতে পায় সামনে কয়েকজন লোক তার পথ অবরোধ করে দাঁড়িয়ে আছে। সুফিয়া কিছু বলার আগেই লোকগুলো তাকে ধরে মালিকের ছোট ছেলের কাছে নিয়ে যায়, আর মালিকের ছেলেটা সুফিয়ারই ইজ্জত কেড়ে নেয়। নিজের মনের লালসা ও চাহিদা মেটাতে অসহায় পরিবারের মেয়েটি সে বেছে নেয়। মালিকের ছেলেটা তার স্বার্থ হাসিল হয়ে গেলে সুফিয়ার হাতে কিছু টাকা ধরি দিয়ে বলে, আজ তোর সাথে আমি যা কিছু করেছি তা যেন কাকপক্ষীয় টের না পায়। সুফিয়া তাকে বলে, আমি সবাইকে বলে দেব, আমি থানায় গিয়ে সব কিছু বলে দেব, আমি সবার সামনে তোর চেহারা উন্মোচন করে দেব। এটা শুনে মালিকের ছেলে সুফিয়াকে আটকাতে চায়। সুফিয়া অনেক কষ্টে কৌশলে পালিয়ে বাড়িতে ফিরে যায়। সে বাড়িতে ফিরে তার মাকে সব কিছু খুলে বলে। তখন তার অসুস্থ মা এই শরীর নিয়ে মালিকের বাড়ি যায়। তখন বাড়িতে মালিক ছিল। মহিলা সরাসরি মালিকের কাছে যায়, তার মেয়ের সাথে যা কিছু ঘটেছে তার বিচার চায়। মালিক ভাবে সামনের বছর সে চেয়ারম্যান পদে নির্বাচন করবে। এখন যদি তার ছোট ছেলের খবর জানাজানি হয়ে যায় তাহলে তার জন্য এটা খারাপ প্রভাব ফেলবে। তাই সে বৃদ্ধা মহিলাকে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলে, তুমি আর আমাদের বাড়িতে কাজে আসবে না, আর তোমার মেয়ের সাথে যা কিছু ঘটেছে তা কাউকে বলবে না। মহিলাটি কান্না করতে করতে বলে, সাহেব, আমার মেয়ের উপর এতটা নির্দয় হবেন না, আমি আর সঠিক বিচার চাই। মালিক বলে, তোমার কি আরো টাকা লাগবে? যত টাকা লাগে নিয়ে যাও, তবুও খবরটা যেন গোপন থাকে। এ কথা শুনে মহিলাটি বলতে থাকে, এটা কোনো বিচার হলো না, আমি চাই সুফিয়াকে আপনি ছেলের বউ করে সম্মানের সাথে এ বাড়িতে নিয়ে আসুন। মালিক সাথে সাথে রেগে যায়, মহিলার গালে কষে একটা থাপ্পড় বসিয়ে বলতে থাকে, ছোট লোক কোথাকার, ছেঁড়া কাঁথায় শুয়ে বড় লোক হওয়ার স্বপ্ন দেখছিস? তোকে টাকা দিয়েছিলাম যাতে ব্যাপারটা গোপন করিস, কিন্তু তুই যখন মানছিস না তাহলে যা করার কর গিয়ে। এ কথা বলেই মহিলাটিকে একটা ধাক্কা দিয়ে ফেলে দেয় সে। মহিলাটি মাটিতে হামাগুড়ি দিয়ে দিতে দিতে বলে, আমি এর বিচার করবই, তোদের কাউকে আমি ছাড়ব না। যেহেতু আমার মেয়েকে তোদের বাড়ির বউ করবি না, আমার মেয়ের সাথে যে অবিচার করলি তুই, আমি এর বিচার করবই করব। তোদের এই বাড়িতে কেউ থাকতে পারবে না, তোরা কেউ এই বাড়িতে থাকতে পারবি না, কেউ না। এ কথা বলে সে কান্না করতে করতে বাড়ি ফিরে যায়। আর বাড়ি ফিরেই দেখে তার মেয়ে সুফিয়া ঘরে ফাঁস টানিয়ে আত্মহত্যা করেছে। এটা দেখে বৃদ্ধা মহিলা তার মেয়ের প্রাণহীন দেহটাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। মেয়ের এই এমন মৃত্যুতে বৃদ্ধা অতিশোকে সেখানেই মারা যায়। পরবর্তীতে এলাকাবাসী আসে, থানা পুলিশ হয়, এভাবে মা মেয়ের মৃত্যু হয়। তবে মেয়েটির আত্মা সেখানেই থেকে যায়। পরবর্তীতে তার আত্মা সেই বাড়ির অনেক লোককে মেরে ফেলে। সুফিয়ার আত্মা অনেকের সামনে দেখা দিয়েছে, কখনো বৃদ্ধা মহিলার রূপে, কখনো নিজের রূপে। বাকি সবাই দেশের বাইরে থাকে, আর এখন সেই বাড়ির আশেপাশে যারাই অবস্থান করে তাদেরকে সেই ভয়ঙ্কর আত্মা মেরে ফেলে। তবে সেই এরিয়াতে যখন কোনো মানুষ অবস্থান করে তাকে প্রতি রাতেই ভয় দেখাতে থাকে সে। এক পর্যায়ে অমাবস্যার রাত আসলে তাকে মেরে ফেলে। এই বলে কবিরাজ তাকে সেখানে যেতে মানা করে দেয়। এরপর আর কোনোদিন কলিমদ্দিকে আর সেখানে ডিউটি করতে দেখা যায়নি। আমার ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটা কমেন্টই আমাকে ভূতকল্পে নতুন ঘটনা পাঠাতে উৎসাহিত করবে। আর একটা কথা, আপনার আশেপাশে পরিচিত যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদেরকে ভূতকল্পের আমন্ত্রণ করে ঘটনা শোনার সুযোগ করে দিন, যাতে তারাও ঘটনা শুনতে পারে। সবাইকে ভূতকল্পের ব্যাপারে জানান ও ভূতকল্পের শুনতে উৎসাহিত করুন। নাইট গার্ড বা এই ধরনের পেশায় যারা আছেন তাদের কাছে এই ধরনের ভৌতিক অনেক অনেক ঘটনা পাওয়া যায়। আপনি কি কখনো তাদের কাছে এই ধরনের কোনো ঘটনা শুনেছেন? শুনে থাকলে পাঠিয়ে দিন আমাদের কাছে। তো চলুন আর দেরি না করে চলে যাই পরের গল্পে। আপনারা শুনছেন ভূত গল্প স্বাধীন মিউজিকে।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এতক্ষণ শুনছেন ভূত গল্প, সাথে আছি আমি অভি। তো এই ছিল আমাদের ভূত গল্পের ঈদ স্পেশাল এপিসোড। আশা করি আজকের এপিসোডটি সবারই ভালো লেগেছে। যদিও তিনটে ঘটনা ছিল, যারা এতক্ষণ ভূত গল্প শুনছেন, যারা এতক্ষণ ঘটনা শুনছেন, তাদের কাছে আমি জিজ্ঞেস করবো আজকের এই ঈদ স্পেশাল এপিসোডটি কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেটা হচ্ছে বড় কথা হচ্ছে এটা যে ঈদে আমরা স্পেশাল এপিসোড করতে পারতাম, যেহেতু আজকে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার যদি ঈদ হয় তাহলে হচ্ছে বৃহস্পতিবারে আমরা করতে পারতাম, বাট বুধবারে আমার একটা অনুষ্ঠান হয় লাইব্রেরি স্বাধীন মিউজিকে। তো একবারে এত পেশার নিলে হচ্ছে পেশার হয়ে যায়, সাধারণত রোজা রেখে এই কাজগুলো করা অনেক টাফ, তো সেই জন্য আমরা সোমবারে স্পেশাল এপিসোডটি রেখেছি। আশা করি আজকের 88তম এপিসোডটি সবারই ভালো লেগেছে, যদিও ঘটনা তিনটে রেখেছিলাম কারণ ভূত গল্প এখন এত বড় বড় সিরিজ আসছে, সিরিজ ঘটনা কালেক্ট করা হয়েছে, যে আসলে এখন ভূত গল্পের ছোট ঘটনা টোটালি আমাদের কাছে নেই, ছোট ঘটনা আসলে শুনতেও তেমন ভালো লাগে না। তো এখন হচ্ছিল যেটা হয়, যেটা আপনাদের খারাপ লাগতে পারে, সেটা হচ্ছিল যেহেতু সিরিজটা অনেক বড় হয়, তো সেই ক্ষেত্রে সিরিজগুলো 4-5 পার্টে হচ্ছে প্রচার হবে। তো সেই ক্ষেত্রে দেখা গেল অনেকেই প্রথম পার্ট শুনছে, অনেকে 3 পার্টে এসে বলবে যে ঘটনাটা ভালো হয়নি বা কি ঘটনা চালিয়েছেন। আসলে পুরো সিরিজটা, পুরো পর্বগুলো, পুরো এপিসোডগুলো, পুরো পর্বগুলো না শুনলে আপনারা বুঝতে পারবেন না আসলে সিরিজের কতটা ভয়ানক, কতটা হচ্ছে সাসপেন্স আছে, কতটা শিক্ষণীয়মূলক সিরিজ, এইগুলো সব জানতে পারবেন। তো আমি আশা করি আপনারা ভূত গল্পের এই নতুন সিরিজগুলো আপনাদের ভালো লাগবে। আর খুবই শীঘ্রই ভূত গল্পের সিনে ডাক নামে একটা সিরিজ আসতেছে, আসতে চলেছে, ওটা খুবই শীঘ্রই আমরা প্রচার করব। আর সিনে ডাকাত, আচ্ছা আমার নামটা একটু বলতে ভুল হয়েছে। আর সেকেন্ড হচ্ছে হলো আরও একটা সিরিজ আসতেছে, সেটা হচ্ছে আমি ট্রেলার দিয়ে দিচ্ছি, ট্রেলারটা শুনতে পেয়েছেন, এই প্রথম ভূত গল্পে কোনো একটা এরকম সিরিজ প্রচার করা হবে। তো আশা করি ডে বাই ডে ভূত গল্পে যে কটা সিরিজ কালেক্ট করে রাখা হয়েছে যেগুলো প্রচার করা হবে, ইনশাল্লাহ আপনাদের সবারই ভালো লাগবে। শুধু এখন ব্যাপারটা হচ্ছে ধৈর্য ধরে ভূত গল্পের যেত, যেমন 1-8 আপনারা শুনছেন ধৈর্য ধরে, এরকম ধৈর্য ধরে সিরিজগুলো শুনবেন, অবশ্যই ভালো লাগবে। আর যেটা আমি বলতে চাই, আমি জানি আপনাদের কাছে ঘটনা আছে, যদিও ঘটনা চাওয়াটা আমাদের দরকার, যেহেতু আমরা হচ্ছে কালেক্ট করার থেকে অবশ্যই মডারেটর প্লাস যারা আমাদের মেইল করে ঘটনা পাঠান তাদের ঘটনাগুলো আমরা বেশি প্রায়োরিটি দিই। তো আপনারা কিভাবে আমাদের কাছে কানেক্ট থাকবেন বা ঘটনা পাঠাবেন সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা একটু মনে রাখতে হবে, bhoot.golpo.show@gmail.com, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01730178995, আচ্ছা এই দুইটা মাধ্যমে। আপনার কাজ হচ্ছে শুধু ঘটনা পাঠানো, বাকিটা হচ্ছে আমাদের উপর ছেড়ে দেবেন। অবশ্যই ঘটনা পাঠানোর সময় অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আপনার ঘটনাটি বা আপনার কালেক্ট করা ঘটনাটি অন্য কোনো প্ল্যাটফর্মে চলেছে কিনা, অবশ্যই এই রেসপন্সটা আপনাদের নিতে হবে। আচ্ছা আমি একটু কমেন্ট বক্সে যাব, কমেন্ট বক্সে যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, যদিও রাত হয়ে গেছে, অনেকেই ঘুমিয়ে পড়েছেন, সেরি আর কিছুক্ষণ পর সেরি খাওয়া লাগবে, তো যেই হোক আমিও চলে যাব, আমরা আজকের এপিসোডটা একটু বড় করে ফেলেছি। তো আমি একটু কমেন্টে যাব, কমেন্টে আমাদের সাথে কারা কারা ছিল আমি একটু দেখব। প্রথমে আমাদের সাথে ছিল ডাক্তার মাহবুবা রহমান, সে খুলনা থেকে শুনছে, থ্যাংক ইউ। আচ্ছা আমাদের সাথে ফুয়াদ হাসান ছিল, তারপর আমাদের সাথে রিফাত বাবা আমাদের সাথে আছে, সালাম ভূত ভাই, লাইভ মুবারক, 1 পর আবার হাজির হলাম, 1 মিস করেছি আপনাদের, লাভ ইউ ভূত গল্প। আচ্ছা হ্যাঁ রিফাত বাবা, আপনারাও অনেক মিস করছি আমরা, আপনার কমেন্ট আমরা পাইনি, আপনি আসলে অনেকদিন পরে আবার জয়েন হলেন। আচ্ছা আচ্ছা কাজী রাকিব আমাদের সাথে আছে, অন্নব্রমী আমাদের সাথে আছে, কাজী সিয়াম আমাদের সাথে আছে, আচ্ছা তৌফিক রায়ন রায়হান আমাদের সাথে আছে, আসসালামু আলাইকুম ভাইয়া, অগ্রিম ঈদ মোবারক, ঈদ মোবারক ভাইয়া, আপনাকে অগ্রিম ঈদ মোবারক। যেহেতু আমরা ঈদ স্পেশাল আজকের এপিসোডটি ঈদ স্পেশাল করেছি, ইনশাল্লাহ আমরা আবার সামনে সোমবারে দেখা হবে। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে সামনে 90 এপিসোডে ইনশাল্লাহ ইফতারের অন্তিম পর্ব থাকছে, এটা আমি অ্যানাউন্সমেন্ট করলাম, এটা কোনো নরচর হবে না, ইনশাল্লাহ 90তম এপিসোডে সবাই ইফতারের অন্তিম পর্ব পেয়ে যাবেন ইনশাল্লাহ। মানে অলরেডি আমরা প্রসেসিং আরম্ভ করেছি, আমরা কাল পরশু থেকে রেকর্ডিংয়ে বসবো। আচ্ছা তো যেহেতু আর কমেন্ট নাই, আমি আর দেরি করবো না, ইনশাল্লাহ আজকের এপিসোডটা মনে হয় ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা এখনো শুনেননি তারা পরবর্তীতে ঢুকে তারা শুনবেন। আর দেরি করবো না, চলে যাব, দেখা হবে সামনের সোমবার ঠিক রাত 11টায়, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবভিয়াসলি ভূত গল্পের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।